লীলা করে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে ইচ্ছা তিনি বৃন্দাবনে যাবেন। কাটোয়াতে সন্ন্যাস গ্রহণ করলেন, সন্ন্যাস গ্রহণ করার পরেই ইচ্ছা তিনি বৃন্দাবনে যাবেন, আর সেখান থেকে কাটোয়া থেকে রওনা দিলেন বৃন্দাবনে যাওয়ার জন্য। কিন্তু নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে ভুলিয়ে ভালিয়ে রাঢ় দেশ ভ্রমণ করালেন, তারপরে শান্তিপুরে নিয়ে হাজির করালেন। শান্তিপুরে অদ্বৈত আচার্য রিসিভ করলেন, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে গঙ্গাকে যমুনা বলে নির্দেশ করলেন, এটাই যমুনা। আর সেখানে মহাপ্রভু স্নান করলেন গঙ্গাকে যমুনা মনে করে। অদ্বৈত আচার্যকে খবর দিলেন, অদ্বৈত আচার্য শুকনো বস্ত্র ঘাটে অবস্থান করছিলেন। স্নান করে মহাপ্রভু যখন ঘাটে উঠলেন, অদ্বৈত আচার্যকে দেখে বলেন, অদ্বৈত আচার্য আমি বৃন্দাবনে আছি, তুমি কি করে জানলে? অদ্বৈত আচার্য বললেন, প্রভু আপনি যেখানে থাকেন সেটাই বৃন্দাবন। তখন মহাপ্রভু বুঝতে পারলেন যে নিত্যানন্দ প্রভু আমাকে চিটিং করে বৃন্দাবনের নাম করে আমাকে শান্তিপুরে নিয়ে এসেছেন। শ্রীল প্রভুপাদ সেই তাৎপর্যে বিশ্লেষণ করছেন, অদ্বৈত আচার্য যে কথাটা বলেছেন যে হে প্রভু তুমি যেখানে থাকো সেটাই বৃন্দাবন, তা সেখানে ছিল প্রভুপাদ ব্যাখ্যা করতে বলছেন ভগবান যেখানে থাকেন সেটাই বৃন্দাবন, আর ভগবান আর ভগবানের নাম হচ্ছে অভিন্ন, ভগবানের নাম যেখানে কীর্তন হয় সেটাও বৃন্দাবন, ভগবান যেখানে থাকেন সেটা বৃন্দাবন, ভগবান আর ভগবানের নাম অভিন্ন বলে ভগবানের নাম যেখানে কীর্তন হয় সেটাও বৃন্দাবন। তাই আমরা তো নবদ্বীপেই আছি, আমরা কালকে বর্ণনা করছিলাম যে কিভাবে জগন্নাথ মন্দিরের এই এই সাইডটা, সমুদ্রের এই সাইডটা হচ্ছে অভিন্ন নবদ্বীপ, নাম হয়েছে গৌর বাটশাহী, যেখানে গৌড়ীয় বৈষ্ণবরা নবদ্বীপ থেকে বঙ্গদেশ থেকে যারা আসতেন সব এই দিকে থাকতেন, তাই এটা হচ্ছে অভিন্ন নবদ্বীপ। আর যেখানে কীর্তন হয় ভগবানের কথা হয় সেটা বৃন্দাবন, নবদ্বীপ বৃন্দাবনের সমাহার। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন তুমি আমাকে চিটিং করলে কেন, তুমি গঙ্গাকে যমুনা বললে কেন? বলছে না প্রভু আমি ঠিকই বলেছি, আসলে গঙ্গার পূর্ব পশ্চিম পাড় দিয়ে যমুনা নদী প্রবাহিত হয়, তা আপনি যমুনাতেই স্নান করেছেন। এলাহাবাদে যমুনা নদী পশ্চিম দিক থেকে এসেছে, আর উত্তর দিক থেকে এসেছে গঙ্গা নদী, তার একসঙ্গে মিলন হয়েছে, সেই জন্য তারপর থেকে যেটা প্রবাহিত হচ্ছে গঙ্গার, সেই এলাহাবাদ থেকে গঙ্গা সাগর পর্যন্ত গঙ্গা নদীর পশ্চিম পাড়ে দিয়ে যমুনা নদী প্রবাহিত হচ্ছে এবং পূর্ব পাড় দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে। তাই নিত্যানন্দ প্রভু বলেন প্রভু আপনি ঠিক যমুনাতেই স্নান করেছেন। অদ্বৈত আচার্য বললেন প্রভু আমার বাড়িতে রুখা সুখা কিছু প্রসাদের ব্যবস্থা হয়েছে, আপনি আসুন গ্রহণ করুন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু নৌকা যোগে অদ্বৈত আচার্যের বাড়িতে আসলেন। এদিকে চৈতন্য ভাগবত অনুসারে বর্ণনা করা আছে, নিত্যানন্দ প্রভুকে প্রভু নিজে নবদ্বীপে খবর দিতে গিয়েছিলেন শচী মাতার কাছে। শচী মাতাকে যে দেখলেন, আমি কালকে যেটা বলছিলাম, বারো দিন ধরে উপবাস হয়ে আছে, মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন, সন্ন্যাস গ্রহণ করার পরে শচী মাতা খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছেন, পাগলের মতন বিড় বিড় করে কথা বলেন, যাকে দেখেন তাকে বলেন, আপনারা কি মথুরার লোক, আমার রাম কানাই ভালো আছে তো, এরকম বিভিন্ন জায়গায় তাদের কাছে কথা বলে। নিত্যানন্দ প্রভু যে দেখলেন শচী মাতা বারো দিন ধরে উপবাস, তখন জানেন যে নিত্যানন্দ প্রভু যদি প্রসাদ পেতে চান তাহলে শচী মাতা অবশ্যই রান্না করবেন। তাই মাকে বললেন নিত্যানন্দ প্রভু, মা আমি প্রসাদ পাব। তখন তাড়াতাড়ি শচী মাতা রান্না করলেন, শচী মা নিত্যানন্দ প্রভু প্রসাদ পেলেন, শচী মাতা প্রসাদ গ্রহণ করলেন। তারপরে শচী মাতাকে খবর দিলেন, আপনার শান্তিপুরে এসেছেন, আপনি আসুন দর্শন করবেন। চৈতন্য ভাগবতে আরো বর্ণনা করা আছে, যখন নিমাই সন্ন্যাস গ্রহণ করার জন্য কাটোয়ায় গিয়েছেন, তার আগে নিত্যানন্দ প্রভুকে বলেছেন, আমি কাটোয়াতে সন্ন্যাস গ্রহণ করব। আর এই কথা শচী মাতা ব্রহ্মানন্দ মুকুন্দ মুকুন্দ ব্রহ্মানন্দ মুকুন্দ জগদানন্দ শচী মাতা চন্দ্রশেখর আচার্য এই পাঁচজনের কাছে খবরটা বলবে। আমার একটু ভুল হচ্ছে, নিত্যানন্দ প্রভু শচী মাতা ব্রহ্মানন্দ মুকুন্দ আর হচ্ছে চন্দ্রশেখর আচার্য, এই পাঁচজন, এই পাঁচজনের কাছে এই কথা শুধু বলা যাবে। নিত্যানন্দ প্রভু নিজেই জানলেন আর বাকি জনকে জানালেন। শচী মাতা যখন জানলেন যে সন্ন্যাস গ্রহণ করবেন তো খুব কাতর, মহাপ্রভু আবার উপদেশও দিয়েছিলেন, যেদিন রাত্রে ভোরে নিমাই সন্ন্যাস গ্রহণ করতে যাবেন, শচী মাতা নিজেই দেখছেন নিমাই উঠেছেন, বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে আস্তে আস্তে ঘর থেকে বেরোয় যাচ্ছেন, শচী মাতা নিজেই দেখেছেন। কিন্তু কি বলে না, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর, পাথরের মতন শুধু তাকিয়ে দেখছে যে নিমাই আমার চলে যাচ্ছে। লোচনদাস ঠাকুর সুন্দর কীর্তন বলেছেন, শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর, উঠিলা রজনী শেষে, করি দৃঢ় আস মনে করিয়াস, করি দৃঢ় আস ঘুচাবো এসব বেশে, ওই ছন ভাবিয়া মন্দির তেজিয়া আইলা সুর ধ্বনির তীরে, দুই কর জুড়ি নমস্কার করি পরশ করিল নীরে, গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি কাঞ্চন নগর পথে, করিলা গমন শুনি সর্বজন বজ্র পড়িল মাথে, পাষাণ সমান হৃদয় কঠিন সেহ শুনি গলি যায়, পশু পাখি জুড়ে গলয়ে পাথরে এ দাস লোচন গায়। লোচনদাস ঠাকুরের সুন্দর পদ সন্ন্যাস লীলা সম্পর্কে। যখন মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে চলে গেছেন, সকালবেলায় ভক্তরা প্রত্যেক দিনের মতন শচী মাতার বাড়িতে নিমাইয়ের বাড়িতে এসেছেন। আসলে ভক্তদের নিয়ম ছিল সকালে আসতেন, মহাপ্রভুকে প্রণাম করতেন, কেউ বা দর্শন করতেন, যে যার মতন অনুরাগে তারা সবাই আসতেন। কিন্তু ওই দিন যখন এসেছেন তখন সচি মাতা বলছেন, তোমরা যারা বিষ্ণু ভক্ত, বিষ্ণুর সব সম্পত্তির অধিকারী হচ্ছে তোমরা, একে আমার ঘরে যা আছে তোমরা সব নিয়ে যাও। ভক্তরা জানতে পারলেন যে নিমাই সন্ন্যাস গ্রহণ করার জন্য গৃহ ত্যাগ করে চলে গেছেন। খুব সবাই কান্না করতে লাগলেন, দুঃখ করতে লাগলেন। অদ্বৈত আচার্য আসলেন। অদ্বৈত আচার্য যখন শুনলেন যে নিমাই সন্ন্যাস গ্রহণ করতে চলে গেছে, তখন উনি কি করলেন, উনি বললেন, সবার সামনে প্রতিজ্ঞা করলেন, যে নবদ্বীপে নিমাই নেই সেই নবদ্বীপে আমি আর থাকব না, আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করব। আমি জানি আমি যদি এখন গঙ্গায় ঝাঁপ দিতে যাব সবাই আপনারা আমাকে আটকাবেন, তবে আমি ঘোষণা করছি, আমি যদি দিনের বেলায় এখন দেহ ত্যাগ করতে না পারি, আমি রাত্রে সবার অলক্ষ্যে আমি অবশ্যই গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করব। তখন অন্য ভক্তরা শুনে বললেন, প্রভু আপনাকে আমরা কেন আটকাবো, বরঞ্চ আপনার সঙ্গে আমরাও যাব, আমরাও দেহ ত্যাগ করব, যে নবদ্বীপে নিমাই নেই সেই নবদ্বীপে থেকে কি লাভ, হ্যাঁ সেই জন্য এই জীবন রেখে কি লাভ যদি প্রভুই আমার সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন। তখন সবাই নবদ্বীপবাসী ভক্তবৃন্দ অদ্বৈত আচার্যকে সামনে করে সবাই রওনা দিয়েছেন, কোথায়, গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করবেন। কিন্তু এই আকাঙ্ক্ষায় যখন এগিয়ে গেছে হঠাৎ আকাশবাণী হল যে হে নবদ্বীপবাসী ভক্তবৃন্দ, আপনারা কেউ দেহ ত্যাগ করবেন না, অতি অল্প দিনের ভিতরই আপনাদের নিমাই আবার আপনাদের সঙ্গে মিলিত হবেন, আর পুনরায় আবার আগের মতনই হরিনাম সংকীর্তনে মত্ত হবে। সেই কথা শুনে সবাই, সেখানে চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর খুব সুন্দর লিখছে যে যারা বৈষ্ণব তারা হচ্ছে শান্ত ধীর, কোনো হঠাৎ কিছু করে না, হঠাৎ কিছু ডিসিশন নেয় না, কিন্তু এত বড় ধীর বৈষ্ণবরা তারাও অস্থির হয়ে পড়েছে নিমাইয়ের বিরহে, তারা সবাই দেহ ত্যাগ করার প্রতিজ্ঞা করে ফেলেছে, কিন্তু যখন আকাশবাণী হলো সবাই দেহ ত্যাগ করার ভাব থেকে নিজেকে বিরত রাখলেন। তাই বলছিলাম যেটা নবদ্বীপে এই শান্তিপুরে যখন নিমাই এসেছেন, নবদ্বীপে খবর দিয়েছেন শচী মাতাকে, শচী মাতা এসেছেন, সমস্ত ভক্তরা এসেছেন, এবং আগের মতন সেখানে অনেক দিন ধরে নিত্য কীর্তন হলো। শচী মাতা বৃদ্ধ, সাধারণত বয়স অনুসারে আমরা বুঝতে পারি প্রায় 7-8 জন কন্যা সন্তান মারা গেছে, তারপরে বিশ্বরূপের জন্ম হয়েছে, তারপরে নিমাই, আর নিমাইয়ের বয়স তখন কত, কত বয়স, 24, একটু আগে বললাম 24 বছরের পরেই সন্ন্যাস নিয়েছেন। তা যে ছোট সন্তানের বয়স 24 বছর হয় আর তার আগে অত সন্তান মারা গেছে, বিশ্বরূপ বড় ছেলে আছে, ছোট ছেলের বয়স 24 বছর, তাহলে মায়ের বয়স কত হতে পারে, সাধারণত বোঝা যায় কত বৃদ্ধ। আর এই শচী মাতা বললেন, আমি দায়িত্ব নিচ্ছি, নিমাই যতদিন শান্তিপুরে থাকবে সমস্ত রান্নার দায়িত্ব আমার। দেখুন, যারা একটু ই হয়, কি বলে, একটু ধনী হয়, তারা কি হয় করতে চায় না, ভগবানের জন্য ভাবে অন্য, কিন্তু এটা শচী মাতা নিজে কি করেছেন, না নিজে সেবা করছেন, নিজে নিমাইয়ের জন্য রান্না করবেন। আমরা দেখি যশোদা মা রাজরানী তবুও কৃষ্ণের জন্য মাখন তৈরি করছেন, জানি কানি ইহ গীতানি তদ বাল চরিতানি চ দধি নির্মন্থন কাল স্মরন্ত অগায়ত, দধি মন্থন করছেন, হ্যাঁ কত ঘর মারতে হচ্ছে, কষ্ট হচ্ছে, ক্লান্ত হচ্ছে, তবুও গোপালের জন্য আমি নিজে করো, এ হচ্ছে ভালোবাসা। সচী মাতা নিজে আসলেন, নিমাইকে দেখে তো প্রথমে খুব দুঃখ করলেন, মুন্ডিত মস্তক, সন্ন্যাস বেশ কোনো মা সহ্য করতে পারে না। আসলে ভক্তরা দেখবেন মহাপ্রভুকে এই মুন্ডিত মস্তক তারা দেখতে চায় না, সেই জন্য দেখবেন যেখানে যেখানে গৌর নিতাই বিগ্রহ হয়েছে, কি কেমন বিগ্রহ, সেই নবদ্বীপের গৌর নিতাই, যেখানে চাচর চিকন কেশ, হ্যাঁ, ত্রিকচ্ছ, বসন পরা, সুন্দর বেশ, হ্যাঁ, আর যে সন্ন্যাস এই পছন্দ করেন না ভক্তরা, আর সেটা চায় না, দেখতে চায় না। ভক্ত বলছেন আমি নিমাইকে নিয়ে যেতে চাই এই নবদ্বীপে পৃথুকুণ্ডে, হ্যাঁ, যেখানে নবদ্বীপে লীলা করেছেন, তা ভক্তদের সেই রূপ, সেখানে কিছুদিন থাকলেন, তারপরে আসলে মহাপ্রভুর ইচ্ছা উনি বৃন্দাবনে যাবে, রওনা দিয়েছেন, কিন্তু ভক্তরা গৌড়ীয় বৈষ্ণবরা তারা চিন্তা করলেন মহাপ্রভু যদি বৃন্দাবনে চলে যায় তাহলে আমরা দর্শন করার সুযোগ থেকে বঞ্চিত হব, আমরা সঙ্গ লাভের সুযোগ থেকে বঞ্চিত হব, আমরা খবরাখবর নিতে পারব না, কিন্তু মহাপ্রভু যদি কাছাকাছি পুরীতে থাকেন তাহলে আমরাও বছরে বছরে যেতে পারবো, যেমন পুরীতে আসা খুব সহজ, এখন মাত্র ট্রেন খরচা খুব কম, হ্যাঁ, খুব কাছে, কিন্তু বৃন্দাবনে আরও দূর, অনেক সময় সাপেক্ষ। তা ভক্তরা ভাবলেন যে নবদ্বীপে পুরীতে থাকলে আমরা খবরাখবর দর্শন সব সুযোগ পাব, তাই সচী মাতাকে যে বললেন, সচী মাতা আপনি পারেন একটা কাজ করতে, কি না, আপনি যদি নিমাইকে বলেন পুরীতে থাকতে তাহলে নিমাই থাকবে, আপনার কথা উনি শুনবেন, তা আপনি আমাদের সুবিধার জন্য আপনি এই এইটাই বলো। তখন সচী মাতা বলে হে নিমাই, তুমি যদি বৃন্দাবনে চলে যাবে তোমার খবরাখবর আমি পাবো না, আবার তুমি যদি নবদ্বীপে থাকবে তাহলে সন্ন্যাস গ্রহণ করে ঘরে থাকা সেটাও লোকেরা নিন্দা মন্দ করবে, সেটাও আমি সহ্য করতে পারবো না, কিন্তু বরঞ্চ আমার অনুরোধ তুমি পুরী ধামেতে থাকো, আর পুরী আর নবদ্বীপ হচ্ছে একটা বাড়ির দুটো ঘরের মতন, কাছাকাছি, খবরাখবর নিতে খুব সুবিধা হবে, তাই তুমি দয়া করে আমার ইচ্ছা তুমি পুরীতে থাকো। মহাপ্রভু মায়ের আদেশ পালন করলেন, বললেন হ্যাঁ মা তোমার ইচ্ছাই পূরণ হবে, আর তাই শান্তিপুর থেকে মহাপ্রভু ভক্তদের নিয়ে যাত্রা শুরু করলেন, সঙ্গে ছিলেন মুকুন্দ, জগদানন্দ, ব্রহ্মানন্দ, নিত্যানন্দ প্রভু, এই চারজনকে সঙ্গে নিয়ে মহাপ্রভু শান্তিপুর থেকে যাত্রা শুরু করলেন, নীলাচলে যাবেন, কারণ মহাপ্রভুকে আমি নীলাচলে নিয়ে আসতে হবে, তো মহাপ্রভু নীলাচলে লীলা বলতে গেলে মহাপ্রভুকে নীলাচলে আনতে হবে, সেই জন্য কিভাবে আসছেন সেটা আমরা একটু বর্ণনা শুনব। চারজনকে নিয়ে মহাপ্রভু যখন রওনা দিলেন, ভক্তরা মহাপ্রভুকে মহাপ্রভুর বিরহে একদম মাটিতে মূর্ছিত হয়ে পড়লেন, মহাপ্রভু সবাইকে ত্যাগ করে চলে রওনা দিলেন। বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন যখন কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় রওনা দিয়েছেন অক্রূরের রথে উঠে, তখন ব্রজের গোপীরা যেমন কৃষ্ণের বিরহে মূর্ছিত হয়ে পড়েছেন, ঠিক মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে যখন শান্তিপুর থেকে রওনা দিয়েছেন মহাপ্রভুর ভক্তরা মহাপ্রভুর বিরহে মূর্ছিত হয়ে পড়েছেন। পরক্ষণে আবার লিখছেন যে একই উদাহরণ, একই ব্যক্তিও একই, সেই কৃষ্ণ যখন মথুরায় যাচ্ছেন সেই কৃষ্ণই হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। সেই কৃষ্ণের বিরহে যারা মূর্ছিত হয়ে পড়েছিলেন তারাই এই নবদ্বীপে, তারাই গৌরাঙ্গের সঙ্গীগণ, তারাই মহাপ্রভুর বিরহে মূর্ছিত হয়ে পড়েছেন। উদাহরণ এক, ব্যক্তিও এক। তাই এইভাবে মহাপ্রভু রওনা দিলেন। রওনা দিয়ে রাস্তায় সবাইকে জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন, তোমরা কে কি নিয়ে এসেছো, সঙ্গে কে কি দিয়েছে। আমরা যখন তীর্থে যাই কেউ এসে বলে প্রভু প্রণামী নিন, আপনি তীর্থে যাচ্ছেন, ধামে যাচ্ছেন, কিছু কিনে খাবেন বা রাস্তাঘাটে, বা অথবা আগেও দেখবেন কেউ যদি যাচ্ছে তীর্থে তার আত্মীয় স্বজন এসে বলবে তুমি যাচ্ছ তীর্থে, কিছু নিয়ে যাও, দেয়, এ হচ্ছে নিয়ম। তাই মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, হে ভক্তবৃন্দ, আমার সঙ্গে তো তোমরা এসেছ, তোমাদের কে কি দিয়েছে, আর তোমরা নিজেরা কে কি সঙ্গে করে নিয়ে এসেছে আমার কাছে বলো। তখন ভক্তরা উত্তর দিলেন, প্রভু আমরা নিজেরা তো কেউ কিছু নিয়ে আসেনি, আবার কেউ যদি আমাদের কিছু দিতে চেয়েছে আমরা কিছুই নেয়নি। তাই শুনে মহাপ্রভু খুব খুশি হলেন। মহাপ্রভু বললেন, তোমরা যে কিছু নিয়ে আসনি, কিছু দিলেও যে তোমরা কিছু নেওনি, এর জন্য আমি অনেক খুশি হয়েছি। তখন মহাপ্রভু ব্যাখ্যা করতে লাগলেন, দেখো এই জগতের মানুষ কত কিছু করে, ভালো খাবো পরবো বলে কত পরিশ্রম করে, কিন্তু কপালে যদি না থাকে কিছুই হয় না। মহাপ্রভু চৈতন্য ভাগবতে উদাহরণও দিলেন, কি উদাহরণ দিলেন, কারো যদি কপালে না থাকবে তাহলে সে খেতে পারবে না, এমনকি সে যদি খেতে বসেও কপালে খাবার নেই কিন্তু ভালো মন্দ খাবার নিয়ে বসেছে, কিন্তু হতে পারে ফ্যামিলির লোকে স্ত্রীর সঙ্গে রাগ হবে, এই কথা কাটাকাটি রাগ হবে, খাওয়া ছেড়ে উঠে যাবে। এ মহাপ্রভুর দেওয়া উদাহরণ চৈতন্য ভাগবতে। আর একটা উদাহরণ মহাপ্রভু নিজেই দিচ্ছেন, বলছেন এও হবে, হয়তো খাবার আছে কিন্তু কপালে খাবার নেই, খাবার নিয়ে বসেছে কপালে খাবার নেই, হঠাৎ এমন জ্বর হবে, শরীরে এমন জ্বর এসে ঝাঁকুনি শুরু হবে, খাবার থেকে উঠে চলে যাবে, কপালে খাবার নেই, খাবার সামনে আসলেও। আমরা তো দূরের জিনিস কাছে আনার চেষ্টা করি, ব্যাংক ব্যালেন্স করার চেষ্টা করি, সিন্ধুকে লক আপ করে রাখার চেষ্টা করি, ব্যাংকে লকারে রাখার চেষ্টা করি, কিন্তু কপালে যদি না থাকবে হবে না। আবার মহাপ্রভু পরে বলছেন, কিন্তু যদি কপালে থাকে তাহলে সে যদি জঙ্গলেও যায়, সেখানে যদি তার কপালে খাবার আছে জঙ্গলেও খাবার এসে হাজির হয়ে যাবে। এ হচ্ছে একজন মহারাজের কাছে একটা গল্প শুনেছিলাম, তার সঙ্গে মিল আছে। সেটা হচ্ছে এই, একজন গুরুদেব বারবার বলতো কপালে থাকলে জুটবে, কপালে যদি খাবার থাকে খেতে পারবে, আর কপালে না খাবার থাকলে খেতে পারবে না, আর যদি কপালে থাকে জঙ্গলে গেলেও খাবার তুমি পেয়ে যাবে। একজন শিষ্য খুব এটা বিশ্বাস করে, কি করে সম্ভব হয়, হরে কৃষ্ণ শ্যাম পার্শ্বদ প্রভু অ্যাটেনশন, যদি উনি ভাবছেন কি করে আমার, আমি জঙ্গলে যাব সেখানে ভগবান আবার কি করে খাবার জোটাবে। তো একদিন সত্যি পরীক্ষা করার জন্য গুরুদেব বারবার বলে, ঠিক আছে কি করে আমার কপালে খাবার আছে, আমি আমি থাকবই না, আমি খাবারের কাছে থাকবো না, যে আমাদেরকে খাবার দেয় তার কাছে থাকবো না। তখন সে বলবে প্রভু বা ক্ষুধা লেগেছে খাও খাও, আমি থাকবই না কাছে, আমি চলে যাব জঙ্গলে, আর জঙ্গলে নিচে না একদম গাছের উপরে বসে থাকবো, দেখি খাবার কি করে ওরা আসে, আমার কপালে যদি খাবার থাকে ওখানেও নাকি খাবার আসবে। ও কি করেছে, জঙ্গলে চলে গেছে, জঙ্গলে উপরে একটা গাছের উপরে বসে আছে, দেখি ভগবান খাবার কি করে জোটায়। ও তো উপরে বসে আছে একজন রাজা, সে কয়েকজন সঙ্গী সাথীদের নিয়ে একটু পিকনিক করার জন্য জঙ্গলে এসছেন কিছু ভালো মন্দ খাবার টাবার নিয়ে, আর আসবে আসবে ওই গাছের নিচেই এসেছে, খাবার দাবার খুঁড়ে খেতে বসবে। তখন হঠাৎ একজন খবর দিয়েছে, রাজামশাই এখানে এক ডাকাতের দল আসছে। আর তখন খাবার টাবার রেখে দিয়ে পালিয়ে গেছে রাজার। ও ভাবছে আমি তো নামবো না, আমি উপরে তো আম খাবার, ও নিচে আসলেও আমি তো খাবো না, দেখি আমার কপালে কি করে খাবার। ও চলে গেছে, রাজারা দৌড়ে পালিয়ে গেছে, আমি অস্ত্র টস্ত্র আনিনি, যদি আক্রমণ করে কি হবে। একটু পরে ডাকাতের দল এসেছে, এসে দেখছে সুন্দর সুন্দর খাবার দাবার, বুঝে এই সুন্দর খাবার ওর খা খা সব খেতে বসে গেছে। আর জন্য আরে অপেক্ষা কর, এই খাবার এই জঙ্গলে কে আনবে, কিছু কু অভিসন্ধি থাকতে পারে, হয়তো আমাদের মেরে ফেলানোর জন্য এই খাবারে বিষ মাখিয়ে হয়তো রেখেছে, আমরা খাবো আমরা মরে যাব। দেখ কেউ না কেউ এই খাবারের কাছাকাছি আছে। তখন চারিদিকে দেখছে কে একটা রাখলো, উপরে দেখছে একটা লোক বসে আছে, এই নাম নাম না না আমি আমি কিছু করিনি, আমায় না তুই নাম আগে, জোর করে তাকে নামিয়েছে। আর তা ডাকাতরা ভাবছে আমরা খাবার আগে একে দিয়ে খাওয়াবো, কারণ কি বিষ আছে, যদি বিষ থাকে আগে মরবে, আর যদি বিষ না নেই তারপরে আমরা খা, না না আমি খাবো না, খেতে হবে সবটাকে অল্প অল্প করে খেতে হবে। তখন খেলো, তারপরে কনফার্ম হলো হ্যাঁ কপালে যদি থাকে জঙ্গলে গেলেও খাবার এসে হবে। মহাপ্রভু এই শিক্ষা দিলেন যে দেখো সঞ্চয় করে কিছুই হবে না, কপালে না থাকলে। রাধানাথ স্বামী মহারাজের একটা আত্মজীবনীতে পড়ছিলাম, আত্মজীবনীতে উনি লিখছেন উনি যখন হরিদ্বারে তপস্যা করছিলেন প্রত্যেক দিন কি করতেন, সারাদিন ধ্যান করতেন, সন্ধ্যার সময় একটা গাজর খেতেন, মানে রাস্তা দিয়ে যেতেন একটা সবজি দোকানদার সাধু দেখে একটা গাজর দিতেন, সারাদিন পরে একটা গাজর খেয়ে থাকতেন। একদিন দুই দিন নয় এক মাস ধরে এইভাবে কঠোর তপস্যা করেছে। হরিদ্বারে গঙ্গার মাঝখানে একটা পাথর উঠেছিল সেটার উপরে বসতেন, এক মাস ধরে এরকম তপস্যা করেছেন, একটা মাত্র সারাদিন একটা গাজর খেতেন। আর অনেক সময় লোকেরা সাধুদের দর্শন করতে যেত, আর দেখলে একটা টাকা প্রণামী ছুঁড়ে ফেলে, ওই রকম ওনার কাছে টাকাও ছুঁড়ে ফেলেছিল। উনি এক মাস যখন তপস্যা শেষ হয় তখন ভাবলেন আমি এক মাস তো একটা মাত্র গাজর খেয়েছি, আজই যা এক টাকা দুই টাকা যা দিয়েছে ওইটা নিয়ে আমি একটু বেশি করে ছোলা মুড়ি এটা খাব। তা ও কি করেছে, ওই টাকাটা নিয়ে তুলে বাদাম কিনেছে, বাদাম লোকটাকে দিয়েছে, আর বাদাম দুই তিন টাকা দিয়েছে, মানে এতগুলো বাদাম দিয়েছে, আবার সুন্দর আর গরম গরম বাদাম উনি নিজের আত্মজীবনীতে লিখছেন, মানে খুব ক্ষুধা পেট, আর বাদাম ভালো সুন্দর ভাজা, গন্ধটা কেমন লাগে। আর মনে করে খুব চিন্তা করছেন, আহ আজকে উনি গুহাতে থাকতেন, গুহাতে গিয়ে সুন্দর করে খাবো। কিন্তু হঠাৎ কয়েকটা বড় বড় বাদর যে খপ করে তাকে ধরেছে, ধরে সব বাদাম নিয়ে দিয়েছে, আর কিছু বাদাম নিয়ে উনি ভাবলেন যে ঠিক আছে ওগুলো নিয়ে গেছে, আমি ওই কিছু পড়ে আছে ওইগুলো কুড়িয়ে কুড়িয়ে ওইটুকুলো অন্তত খাবো। ওইটা কুড়াতে যাবেন ঠিক সেই মুহূর্তে ছোট ছোট কিছু বাদর এসে টুকটু টুকটু করতে করতে সেগুলোও নিয়ে চলে গেছে। উনি তখন ওনার আত্মজীবনীতে লিখছেন, এর থেকে উনি কি চিন্তা করছেন, উনি বলছেন আমি তখন লিখলাম, আমি ভাবলাম এই জগতেও মানুষ কত টাকা ইনকাম করে, সারা জীবন ধরে সঞ্চয় করে সঞ্চয় করে, যে বৃদ্ধ বয়সে ভালো করে খাব, কিন্তু হায় এই বাদরের মতন এমন এক একটা ডেঞ্জারাস ব্যাধি হাজির হয়ে যায়, সব টাকাগুলো হসপিটালে যেয়ে দিয়ে আসতে হয়। সেই জন্য কোনো কিছু আমাদের নয়, আর কোনো কিছু মেডিকেল ক্লেম বলুন, টাকার প্রাচুর্য বলুন, কোনো কিছুই মানুষকে সুরক্ষিত করতে পারে না, কপালটাই হচ্ছে আসল। মহাপ্রভু তাই শিক্ষা দিলেন, এভাবে বলে তাদের শিক্ষা দিয়ে তাদের নিয়ে রওনা দিলেন। রওনা দিয়ে শান্তিপুর থেকে রওনা দিয়ে মহাপ্রভু প্রথম কোথায় গেলেন? আটিশালা, বারুইপুর, দক্ষিণ চব্বিশ পরগনায় বারুইপুর, সেখানে প্রথমে উপস্থিত হলেন। সেখানে একজন ভক্ত ছিলেন, কি নাম? অনন্ত আচার্য। অনন্ত আচার্য যখন মহাপ্রভুকে পেয়েছেন, খুব আদর অভ্যর্থনা করেছেন, সারা রাত কৃষ্ণ কথা অতিবাহিত করেছেন, আর ভোরে মহাপ্রভু সেখান থেকে হরি হরি বলে রওনা দিয়েছেন। বারুইপুর থেকে রওনা দিয়ে পৌঁছে গেলেন অম্বুলিঙ্গ ঘাট, ছত্রভোগ, দক্ষিণ চৈশনায় এখনো সেই জায়গা আছে। মহাপ্রভু সেখানে এত নৃত্য কীর্তন করলেন অম্বুলিঙ্গ ঘাট। অম্বুলিঙ্গ ঘাট হচ্ছে এই গঙ্গার বিরহে শিবজি গঙ্গাকে খোঁজার জন্য বের হয়েছেন। গঙ্গা যখন মর্তে এসেছেন, গঙ্গা তো শিবের জটাতে প্রথম এসেছিলেন, সেখান থেকে মর্তে প্রবাহিত হয়েছেন। গঙ্গা যখন ওনার কাছ থেকে চলে এসছেন, তিনি গঙ্গার বিরহে কোথায় গেল গঙ্গা, কোথায় গেলে আমি পাবো তাকে, তাই সেই হিমালয় থেকে শিব কৈলাস থেকে চলে এসছেন গঙ্গাকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে এই অম্বুলিঙ্গ ঘাট, যেখানে গঙ্গা শতধারা রূপে প্রবাহিত হচ্ছে, সেখানে গঙ্গাকে দেখতে পেরে গঙ্গাতে ঝাঁপ দিয়েছেন, জল রূপে চিনি অবস্থান করেছেন। গঙ্গা শিবজিকে প্রণাম করেছেন, শিবও গঙ্গাকে প্রণাম করেছেন, পরস্পরের অভ্যর্থনা হয়েছে। আর সেখানে গঙ্গাতে শিব জল রূপে অবস্থান করছেন, অম্বু মানে জল, শিবলিঙ্গ আর অম্বুলিঙ্গ, শিব এখানে অম্বু রূপে জল রূপে সেখানে অবস্থান করছেন, সেই জন্য বলছে অম্বুলিঙ্গ শিব। সেখানে জল রূপে শিব অবস্থান করছেন, আর সেখানে মহাপ্রভু দর্শন করলেন, উনি স্নান করলেন। স্নান করে যখন উপরে উঠলেন, শুকনো বস্ত্র পরলেন, বস্ত্র পরে কীর্তন শুরু করলেন। কীর্তন শুরু করলে ওনার চোখ দিয়ে শতধারা প্রবাহিত হতে লাগলো। বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, গঙ্গার শতধারা আর মহাপ্রভুর নেত্র থেকে শতধারা, আর সেই শতধারায় সমস্ত কাপড় ভিজে যাচ্ছে, যে কাপড় পরছেন সেই কাপড়ই ভিজে যাচ্ছেন। এইভাবে নিত্য কীর্তন করার পরে, কীর্তন করছিলেন সেই জায়গায় একজন দক্ষিণের অধিকারী, তার নাম ছিল রামচন্দ্র খান। তিনি তখন পালকিতে করে ওই রাস্তায় যাচ্ছিলেন। বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, এই রামচন্দ্র খান মহাভাগ্যবান। কেন ভাগ্যবান? ভাগ্যবান এই জন্য, নতুবা ভাগ্যবান যদি না হবে তাহলে তার সঙ্গে কেন মহাপ্রভুর দর্শন হবে? মহাপ্রভুর দর্শন কেন তার সঙ্গে হলো? কই আমাদের সঙ্গে তো হচ্ছে না মহাপ্রভুর দর্শন। রামচন্দ্র খান দক্ষিণের অধিকারী, তার সঙ্গে কেন? সে মহাভাগ্যবান, কারণ ভাগ্যবান এই জন্য যে তার সঙ্গে মহাপ্রভু দর্শন হয়েছে। আর মহাপ্রভুকে এইরকম নিত্য কীর্তন করতে দেখে সম্ভ্রমে শ্রদ্ধায় পালকি থেকে নিচে নেমেছেন, নেমে হাত জোর করে দাঁড়িয়ে দেখছেন মহাপ্রভু নিত্য। মহাপ্রভু কীর্তন টীর্তন করার পরে কে একটু থেমে ওনাকে দেখতে পেয়েছেন, আর ভক্তদের জিজ্ঞাসা করছেন, প্রথমে জিজ্ঞাসা করছেন আপনি কে? বলছে আমি অধম, এইখানে আমি থাকি। তখন ভক্তরা উত্তর দিচ্ছেন, ইনি হচ্ছেন দক্ষিণের অধিকারী, আসলে নবাব হোসেন শাহের আন্ডারে এলাকা ভিত্তিক সব এক একজন অধিকারী নিযুক্ত করেছিলেন, আর এই দক্ষিণের ঠিক উড়িষ্যার বর্ডারের ওইদিকে এই রামচন্দ্র খান উনি নিযুক্ত ছিলেন। তাই তখন ভক্তরা বলছেন ইনি হচ্ছেন এই দক্ষিণের অধিকারী। মহাপ্রভু বলছেন অধিকারী বড় ভালো, কিভাবে নীলাচলে যাব তার ব্যবস্থা করো সকাল। যে আমি সকাল সকালে কি করে নীলাচলে যেতে পারি তুমি তার একটু ব্যবস্থা করো, তুমি অধিকারী বড় ভালো। রামচন্দ্র খান বলছেন প্রভু আপনার কথা তো আমার পালন করতেই হয়, আমি চাই, কিন্তু এখন আপনি কিছুদিন অপেক্ষা করুন, আপনাকে ব্যবস্থা করব। কেন এখন উড়িষ্যা আর বাংলার ভিতরে খুব ঝগড়া শুরু হয়েছে, কেউ এ দেশের লোক ও দেশে যায় না, ও দেশের লোক কেউ এ দেশে আসে না, আর সেই জন্য আপনি কিছুদিন অপেক্ষা করুন, আপনার সব ব্যবস্থা আমি করব। মহাপ্রভু বলছেন না, আমি এক মুহূর্ত দেরি করতে চাই না, আমি নীলাচল চন্দ্রের প্রতি আমার মন পড়ে আছে, আমি তার অদর্শনে আমি মর্মাহত হচ্ছে, আমি তাকে দর্শন করতে চাই, তাড়াতাড়ি তুমি আজ রাত্রেই ব্যবস্থা করো। রামচন্দ্র খান বলছে ঠিক আছে প্রভু, আপনি দয়া করে একজন ব্রাহ্মণকে ঠিক করলেন, এই ব্রাহ্মণের বাড়িতে আপনি ভিক্ষা গ্রহণ করুন আর আমি ব্যবস্থা করছি। মহাপ্রভু সেই ব্রাহ্মণের বাড়িতে ভিক্ষা গ্রহণ করলেন, তিন প্রহর, রাত তিন প্রহর পর্যন্ত নিত্য কীর্তন করলেন, আর সেই তিন প্রহর রাত্রে রামচন্দ্র খানের লোক এসে বললেন প্রভু নৌকা প্রস্তুত, আপনি চলুন। সুন্দর নৌকা সাজালেন, কারণ ওখান থেকে তখন পুরীতে যাওয়ার পথ হচ্ছে নৌকা যোগে, দক্ষিণ চৈষ্ণায় কি মথুরাপুর, মথুরাপুর থানা, দক্ষিণ মথুরাপুর থানায় অম্বুলিঙ্গ ঘাট, ওখান থেকে পর থেকে জল যোগে যেতে হয়, তাই সুন্দর নৌকার ব্যবস্থা করলেন। নৌকাতে মহাপ্রভু উঠলেন, উঠে নৌকাতে করে উনি যাত্রা শুরু করলেন, আর শুরু করে উনি কি করলেন, যাচ্ছেন যেতে যেতে মহাপ্রভু তো এক মুহূর্ত কীর্তন বন্ধ করেন না, নৌকাতে উঠেও কীর্তন শুরু করে দিয়েছেন। সবাই নৌকার উপরে সেই গভীর রাত্রে, তিন প্রহর রাত্রে ভক্তবৃন্দ সবাইকে নিয়ে সেই কীর্তন শুরু করেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তখন নাবিক বলছে সর্বনাশ সর্বনাশ, চুপ চুপ সাধু চুপ করুন, এই যা অবস্থা, সব রাস্তা রাস্তায় সব ত্রিশূল পুঁতে রেখেছে, সব জল দস্যুরা ঘুরে বেড়াচ্ছে, লোক পেলে মেরে কেটে সব কিছু নিয়ে লুটপাট করছে, যদি আমরা নৌকা থেকে জলে নামবো বড় বড় কুমির কুমিরে খেয়ে ফেলবে, যদি ভয়ে লাভ দিয়ে আমরা ডাঙায় উঠবো, ডাঙাতে কে আছে, রয়্যাল বেঙ্গল টাইগার আছে, হ্যাঁ খেয়ে ফেলবে, চুপ চুপ। ভক্তরা ভয় পেয়ে গেলেন, ভক্তরা একটু চুপ হলেন, কিন্তু মহাপ্রভু কীর্তন করতে লাগলেন। মহাপ্রভু সেই উদ্দণ্ড নিত্য কীর্তন করছেন তো করছেন, কিছুক্ষণ পরে দেখলেন যে ভক্তরা চুপচাপ হয়ে গেছে, মহাপ্রভু বুঝতে পারলেন ভক্তরা ভয় পেয়েছে, মহাপ্রভু চিৎকার করলেন এই বন্ধ করেছো কেন, হরিনাম বন্ধ করলে কেন, না এখানে এই ভয় আছে। বলছে কিসের ভয়, যারা হরিনাম করে তাদের আবার কিসের ভয়, তাদেরকে রক্ষা করার জন্য সুদর্শন চক্র সবসময় তাদের পিছনে পিছনে করে, তোমার ভয় কিসের, হরিনাম করো, এমন উৎসাহ দিলে। তারপর সবাই ভক্তরা আবার কীর্তন শুরু করলেন, ভক্তদের কিসের ভয়, সুদর্শন চক্র পিছনে পিছনে ধায়, সব সময় সুদর্শন চক্র রক্ষা করার জন্য রেডি হয়ে আছে, তাই ভক্তকে রক্ষা করার জন্য তো ভগবান অবশ্যই আসেন। এইভাবে কীর্তন করতে করতে সকাল সকালেই সেই প্রয়াগ ঘাটে পৌঁছালেন মহাপ্রভু, উড়িষ্যায় পৌঁছে গেছেন, গঙ্গা পথে এই নদী পথে গঙ্গা পথে নদী পথে প্রয়াগ ঘাটে পৌঁছালেন উড়িষ্যার একটা জায়গায় প্রয়াগ ঘাট, যেখানে যুধিষ্ঠিরের প্রতিষ্ঠিত শিব আছে। সেখানে সব ভক্তরা সেই শিব দর্শন করলেন, একটা আশ্রমে মহাপ্রভু সব ভক্তদের রাখলেন, রেখে মহাপ্রভু ভিক্ষায় বেরোলেন, ভিক্ষা করতে বেরোলেন যে ভক্তদের খেতে দিতে হবে। মহাপ্রভু যখন ভিক্ষা করতে বেরোলেন, মহাপ্রভু সুন্দর রূপ দেখে, সুন্দর রূপ দেখে সবাই অবাক হয়ে গেছে, যে যা পাচ্ছে সব ভিক্ষার ঝুলিতে দিয়ে দিচ্ছে। অনেক ভিক্ষা করলেন, অনেক ভিক্ষা করে যখন নিয়ে এসছেন, জগদানন্দ পণ্ডিত বলছেন, বুঝতে পেরেছি প্রভু আপনি আমাদের ঠিক পালন করতে পারবেন। মহাপ্রভু ভক্তের জন্য ভিক্ষা করছেন, ভগবান ভক্তের জন্য ভিক্ষা করেন, তাহলে ভক্তের আর অভাব হবে? যদি কেউ ভক্ত হয় ভক্তের আর অভাব হওয়ার কথা আছে? আমি তো দেখি না, বরঞ্চ আমার একটা অভিজ্ঞতা, আমি শুনেছি, আমরা অনেক সময় বলি, যে করে আমার আশ তার করি সর্বনাশ। যে ভগবানের নাম কীর্তন করে সে নাকি তার সব কিছু নাকি হরণ হয়ে যায়। কিন্তু জানি না, আমি যখন আমার উপলব্ধিতে যেটা দেখা যায়, যেখানে দেখি যে গৃহস্থ ভক্তের বাড়িতে যায়, যারা আগে ভক্ত হয়নি, ভক্ত হওয়ার পরে তাদের অর্থনৈতিক উন্নতি ছাড়া অনুন্নতি যে ডাউন হয়েছে, এইরকম আমি একজনকেও খুঁজে পেলাম না যে জারি হয়েছে। হতে পারে নিয়ম হচ্ছে এইরকমই, আমরা হয়তো অত বড় ভক্ত হতে পারিনি যে আমাদের সব নিয়ে নিলে সেই জন্য ভাবছে, এ তো আমাদের বাচ্চা অত মেচুয়ার হয়নি, এখন ওদেরকে দিতে হবে, দিয়ে দিয়ে রাখতে হবে। তাই ভগবান ভক্তের কোনো কিছু অভাব আসলে রাখেন না। মহাপ্রভু একবার সন্ন্যাস গ্রহণ করার পরে ফিরার পথে যখন হালি শহরে গেলেন, যেখানে শ্রীবাস ঠাকুর বাস করছিলেন, মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পরে শ্রীবাস ঠাকুর নবদ্বীপ ত্যাগ করে হালি শহরে বাস করলেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পরের পর ওনার বাড়িতে যখন আসলেন, কয়েকদিন ছিলেন, কয়েকদিন থাকার পরে উনি একটা জিনিস লক্ষ্য করলেন। লক্ষ্য করে শ্রীবাস ঠাকুরকে বললেন, হে শ্রীবাস, তোমাকে দেখছি না কোনো আয় ইনকাম করতে, তোমাকে দেখছি না কোনো ব্যবসা বাণিজ্য করতে, অথচ তোমার সংসার চলে কি করে? তুমি এত বড় সংসার পালন করো, তুমি আয় ইনকাম কিছু করো? তুমি তো দেখছি সবসময় বসে বসে বাড়িতেই আছো, শুধু হরিনাম করছো, সেবা পুজো করছো, ভগবান এই শুধু করছো, আর তো কিছু করছো না, আয় ইনকামের কোনো ধান্দা তো করছো না। শ্রীবাস ঠাকুর বলছে, প্রভু আমার ওইগুলো আর করতে ভাল লাগে না, আমি আপনার নাম কীর্তন নিয়ে আপনার সেবা পুজো নিয়েই আমার আনন্দ লাগে, আমার অন্য কিছু করতে ভালো লাগে না। মহাপ্রভু বলছে, শ্রীবাস তাহলে তুমি সন্ন্যাস গ্রহণ করো, তোমার যখন কাজকর্ম আয় ইনকাম ধান্দা তোমার নেই, তুমি ঘর ছেড়ে সন্ন্যাস গ্রহণ করো। শ্রীবাস বলছেন, না না, আমি সন্ন্যাস গ্রহণ করব না। যে সন্ন্যাস গ্রহণও করবে না, আবার এদিকে আয় ইনকামও করবে না, তোমার সংসার চলবে কি করে? তখন শ্রীবাস ঠাকুর এরকম তিনটে হাত তালি দিলেন। মহাপ্রভু বলছে, আরে তিনটে হাত তালি দিলে কেন, কি বলতে চাও? শ্রীবাস ঠাকুর অনেক সময় সংকেতে কথা বলতেন। শ্রীবাস ঠাকুর বললেন, আমি তিনটে হাত তালি দিলাম কেন? আমি তো আয় ইনকামের ধান্দায় যাব না, আমি আপনার নাম গুণগান নিয়ে আপনার সেবা পুজো নিয়েই থাকব, তাও দেখি যদি একদিন আমার উপবাস থাকতে হয় আমি সহ্য করব, আমি ওই আয় ইনকামের ধান্দায় যাব না, তারপরের দিনও যদি আমাকে উপবাস থাকতে হয় তাও সহ্য করব, আমি আয় ইনকাম করতে যাব না, তারপরেও যদি
তৃতীয় দিনও যদি আপনার সেবা পূজা করে আমাকে উপবাসী থাকতে হয় তাহলে আমি কি করব, সোজা গঙ্গায় ঝাঁপ দেব, ঝাঁপ দিয়ে মারা যাব। তখন মহাপ্রভু চিৎকার করলেন, আরে না 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 শ্রীবাস, তোমাকে গঙ্গায় ঝাঁপ দিয়ে মরতে হবে না। কখনো কখনো ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দেবী তারও ধনের অভাব হতে পারে, কিন্তু তুমি কৃষ্ণ ভক্ত, তোমার কখনো অভাব হবে না। সেই জন্য জগদানন্দ পণ্ডিত বলছেন, প্রভু বুঝতে পেরেছি আপনি আমাদের ঠিক পালন করতে পারবেন, আমরা যে এক তো কয়জন আপনার সঙ্গে সঙ্গে ঘুরবো বুঝতে পেরেছি আপনি ঠিক আমাদের পালন করবেন। তা আসল পালন করতে হচ্ছে ভগবান। আমরা ভাবি আমার স্বামী আমাকে দেখছে, আমার বাবা আমাকে দেখছে, অমুক আমাকে দেখছে, ছেলের ইনকামে আমি খাচ্ছি, না পালন কর্তা একজন, তিনি দিচ্ছেন বলে আমি পাচ্ছি, সে হচ্ছে ভগবান। উপলক্ষ কে হয়েছে সেটা আলাদা কথা, কিন্তু আলটিমেট হচ্ছে ভগবান। তুমি গোপ্তা জগন্নাথ, তুমি তো রাখ, তুমি হচ্ছে পালন কর্তা। এভাবে মহাপ্রভু সেখান থেকে তিনি প্রয়াগঘাট থেকে সেই শিব দর্শন করে সেখানে ভিক্ষা করলেন, জগদানন্দ রান্না করলেন, প্রসাদ পেলেন, তারপরে ওখান থেকে রওনা দিলেন। রওনা দিয়ে 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 চলে গেলেন, রাস্তায় হাঁটতে হাঁটতে সুবর্ণরেখা নদীর পাড়ে গেলেন। চৈতন্য ভাগবত অনুসারে আমি বলছি, মহাপ্রভু গেলেন সুবর্ণরেখা নদীর ধারে, সেখানে মহাপ্রভু সবাইকে রেখে মহাপ্রভু একটু সামনে গেলেন। জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর সন্ন্যাস দণ্ড বহন করতেন, আর জগদানন্দ পণ্ডিতের কাছে সন্ন্যাস দণ্ড থাকত। মহাপ্রভু জগদানন্দ পণ্ডিতকে সন্ন্যাস দণ্ড দিয়ে একটু সামনে এগিয়ে গেছেন। জগদানন্দ পণ্ডিত ভাবছেন আমি একটু ভিক্ষা করতে যাব, ভিক্ষা করব। তখন উনি ভিক্ষা করার জন্য যাবেন, উনি সন্ন্যাস দণ্ডটা নিত্যানন্দ প্রভুকে দিলেন, হে নিত্যানন্দ প্রভু সন্ন্যাস দণ্ডটা আপনি একটু রাখুন। তখন নিত্যানন্দ প্রভু সন্ন্যাস দণ্ড হাতে পেয়েছেন, হাতে পেয়ে নিত্যানন্দ প্রভু এই সন্ন্যাস দণ্ডের সঙ্গে কথা বলতে শুরু করেছেন। কি কথা বলছেন, ও সন্ন্যাস দণ্ড তুমি খুব বাহাদুরি দেখাচ্ছ, যে প্রভুকে আমরা মাথায় নিয়ে ঘুরি সেই প্রভু তোমাকে বহন করবে, তুমি এমন কে, আমার প্রভু তোমাকে কেন বহন করবে, যে প্রভুকে জগতের লোক মাথায় বহন করে, যে প্রভুকে আমরা হৃদয়ে বহন করি সেই প্রভু তোমাকে বহন করবে, তুমি কে হে। তাই বলে সন্ন্যাস দণ্ডের সঙ্গে কথা বলে তাকে তিন খণ্ড করে সুবর্ণরেখা নদীতে ভাসিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে মহাপ্রভু যখন প্রথমে জগদানন্দ এসেছেন বলছেও ভেঙে ভাসিয়ে দিয়েছে দণ্ড। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন জগদানন্দকে, সন্ন্যাস দণ্ড কোথায়, নিত্যানন্দ প্রভুকে জিজ্ঞাসা করুন। নিত্যানন্দ প্রভুকে জিজ্ঞাসা করছেন আমার সন্ন্যাস দণ্ড কোথায়, নিত্যানন্দ প্রভু বলছেন ও বাসখান আমি ভেঙে দিয়েছি। বলছি কি বাসখান বলছো, যে সন্ন্যাস দণ্ডে সমস্ত দেবতার অধিষ্ঠান সেই সন্ন্যাস দণ্ডকে তুমি একটা বাসখান বলছো। বলছে আমি ভেঙে দিয়েছি, তোমার এখন যা শাস্তি দেওয়া হয় তুমি দাও। মহাপ্রভু একটু মনে মনে আনন্দ হলে বাইরে দুঃখ প্রকাশ করলেন, সন্ন্যাস দণ্ড ভাঙলেন। একটা দুটো কারণে, একটা কারণ হচ্ছে মহাপ্রভু কেন দণ্ড বহন করলেন এর একটা কারণ, আর মহাপ্রভু আর একটা কারণে সন্ন্যাস দণ্ড ভাঙলেন আচার্যরা ব্যাখ্যা করছেন। দ্বিতীয় কারণ হচ্ছে এই, মহাপ্রভু এক দণ্ডি সন্ন্যাস গ্রহণ করেছিলেন কেশব ভারতীর কাছ থেকে, এক দণ্ডি। আর কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ, কিন্তু বৈষ্ণব সন্ন্যাস ঠিক আছে, আর সেই বৈষ্ণব সংগ্রহ হচ্ছে ত্রিদণ্ড সন্ন্যাস, ত্রিদণ্ডী ভিক্ষু, ত্রিদণ্ডী সন্ন্যাসী বলা হয়। ত্রিদণ্ডী, ত্রিদণ্ডী মানে কি? কায় মন বাক্য, এই ত্রিদণ্ড। তা ওনার ছিল এক দণ্ড, কার? মহাপ্রভুর। ওটাকে ভেঙে তিন দণ্ড করে দিয়েছেন দেহ, এই জন্য দ্বিতীয় কারণ হচ্ছে এক দণ্ডকে তিন দণ্ড করেছেন, আর সন্ন্যাস দণ্ড কেন বহন করবে সেই জন্য ভেঙেছেন, এই দুটো কারণে। মহাপ্রভু ওখান থেকে রওনা দিলেন, মহাপ্রভু রওনা দিলেন, আর ভক্তরা চলতে চলতে উনি একটু ভক্তদের পিছনে ফেলে উনি আগে আগে চলে আসলেন। এসে কি করলেন, জলেশ্বরে উড়িষ্যায় ঢুকে প্রথমেই না, ওখানে জলেশ্বরে, ওখানে তার আগে অবশ্য একটা লীলা আছে, সেটা হচ্ছে তার আগে দানি একটা লীলা আছে। দানি, দানি মানে বৈষ্ণবীয় ভাষায় বলে দানি, আর ইংলিশে বা এখন বলে যে ট্যাক্স, ট্যাক্স কালেক্টর। রাস্তায় যেতে যেতে ট্যাক্স কালেক্টররা থাকে, তারা সাধারণত খুব হার্ডি থাকে, কারণ নরম হলে আর খুব দয়ালু হলে এই কাজ করা যায় না। সাধারণ ট্যাক্স কালেক্টর ওরা খুব নির্দয় হবে, জোর করে বেশি কষি টাকা কালেকশন করবে। এইরকম একজন দানি রাস্তায় দেখা হয়েছে, মহাপ্রভু নিত্য কীর্তন দেখে, তার দিব্য রূপ দেখে, মহাপ্রভু সন্ন্যাসী বুঝতে পেরে বললেন, ঠিক আছে আপনাকে ছেড়ে দিয়ে দেব, তাহলে আপনার সঙ্গে কারা আছে? বলছে আমি একা আর আমার সঙ্গেও কেউ নেই, আমি জগতে একা আর কেউ আমার সঙ্গীও নেই, এরকম বলে দিলেন। বলছে ঠিক আছে তাহলে আপনি চলে যান, আপনার ট্যাক্স লাগবে না। আপনি একটু পরে উনার যে দল বলে সে হাজির হয়েছে, ট্যাক্স দিন। বলছে আমরা তো ওই সন্ন্যাসীর সঙ্গে। না না, সন্ন্যাসী বললেন আমি কারো সঙ্গী নই আর কেউ আমার সঙ্গী নয়, আমি একা জগতে, আমি একা। উনি বললেন তো আর মহাপ্রভুর সামনে এগিয়ে যেয়ে কি করছেন, এক জায়গায় বসে মাথা নিচু করে খুব অঝরে কান্না করছেন, আর নীলাচল চন্দ্র বলে এদিকে ভক্তদের জন্য অপেক্ষা করছেন একটা জায়গায় বসে, আর নীলাচল চন্দ্র বলে খুব অঝরে কান্না করছেন। আর দানি যখন মহাপ্রভুর দিকে তাকিয়েছেন, ওনার মন পুরো গলে গেছে, মহাপ্রভুর সঙ্গ প্রভাবে যে ট্যাক্স কালেক্টর, যে হার্ডি হৃদয়, শক্ত যার হৃদয়, সে হৃদয়ও দ্রবীভূত হলো মহাপ্রভুর সামনে। তখন এই ভক্তদের বলছে আসলে সত্যি করে বলুন তো আপনি কে, আপনারা কে আর উনি কে? বলছে উনি হচ্ছেন মহাপ্রভু, হ্যাঁ নবদ্বীপে, আর আমরা ওনার সঙ্গে। তখন এই দানি ইনা এই ভক্তদেরও ছেড়ে দিলেন আর মহাপ্রভুর চরণ আশ্রয় গ্রহণ করলেন। সেখানে বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, মহাপ্রভুর এত দয়া, মহাপ্রভুর এত ক্ষমতা যে ট্যাক্স কালেক্টর দানি, যারা হার্ট ডিসঅর্ডার, হৃদয় হার্ট খুব শক্ত, সে শক্ত হৃদয়ও দ্রবীভূত করেছেন। দানিকে কৃপা করলেন, তাকে ভক্ত তৈরি করে দিলেন, তিনি আর ট্যাক্স কালেক্টর হলেন না। এভাবে মহাপ্রভু ওখান থেকে উনি জলেশ্বরে আসলেন, জলেশ্বরে শিব আছে, আর মহাপ্রভু সেই জলেশ্বরে শিব দেখে সে শিবের সামনে নিত্য কীর্তন করতে শুরু করলেন, শিবের গুণগান করতে শুরু করলেন। আর যত শিবের ভক্ত যারা পূজারী ছিল তারা মহাপ্রভুকে দেখে মনে করছেন, এই তো মনে হচ্ছে সাক্ষাৎ শিব, শিবই যেন চলে এসছেন। আর মহাপ্রভুও, মহাপ্রভুর সঙ্গে তারাও নিত্য কীর্তন করতে লাগলেন। ভক্তরা কিছুক্ষণ পরে সেখানে আসলেন, সেখানে ভক্তরাও নিত্য কীর্তন করলেন, হ্যাঁ, সেখানে এক রাত্রে অবস্থান করে জলেশ্বর থেকে সেখান থেকে মহাপ্রভু আবার রওনা দিলেন। রওনা দিয়ে তিনি চলে আসলেন রেমুনাতে, বালেশ্বর রেমুনা। রেমুনাতে আসলেন, রেমুনাতে এসে গোপীনাথকে দর্শন করলেন। মাধবেন্দ্র মাধবেন্দ্র পুরীপাদের কথা ভক্তদের কাছে বর্ণনা করলেন। মাধবেন্দ্র পুরীপাদ কিভাবে গোপীনাথ প্রকট করেছেন, গোপীনাথের ইতিহাস কিভাবে সেখানে বর্ণনা করা আছে। আসলে এই যে রেমুনার যে গোপীনাথ, সে গোপীনাথ কিভাবে প্রকট হলো, ভগবান রামচন্দ্র যখন চিত্রকূটে ছিলেন, সুন্দর গাভী চড়ছে, এই দেখে তোনার দাপর লীলার কথা মনে আসলো। তখন মুস্কি মুস্কি হাসছিলেন। সীতা মা জিজ্ঞাস করলেন, প্রভু আপনি আপনার হাসছেন কেন? বলছে, আমি দাপর লীলা, দাপর যুগে যে লীলা করব সেই কথা আমার মনে এসেছে। বলছে, কি লীলা করবেন, কি হবে? বলছে, তোমাকে আমি 15 দিন পরে, না 10 দিন পরে তোমাকে আমি সব দেখাবো। তখন মহা রামচন্দ্র কি করলেন, নিজের তীর দিয়ে একটা বড় পাথরে সুন্দর করে আঁকাতে শুরু করলেন। কৃষ্ণ, তারপরে গোপ সখা, গাভী, বৎস, সব সুন্দর করে আঁকাতে লাগলেন। আর পাতা দিয়ে কিছু কিছুটা আঁকান আর পাতা দিয়ে ঢেকে রাখেন। 5-6 দিন পরে সীতামা বলছেন, কই কিছু দেখালেন না, কই? তো নিজে নিজেই সেই পাতাগুলো সব উঠিয়ে দিয়েছে, উঠিয়ে দেখতে গিয়েছে, দেখছে অসম্পূর্ণ এক বিগ্রহ। বলছে, এইটাই কি? বলছে, হ্যাঁ এই আমি, কিন্তু অসম্পূর্ণ। তো কিভাবে এত সুন্দর আঁকালে তুমি? সীতামা জিজ্ঞাসা করছে, বলছে আমি এই তীর দিয়ে আঁকালাম। বলে, আর একটু কিভাবে আঁকিয়েছো, তীর দিয়ে একটু দেখাও আমার সামনে। তখন সীতামায়ের সঙ্গে তখন সামনেই ওই তীর দিয়ে আবার একটু আর্ট করার চেষ্টা করতে লাগলেন। সঙ্গে সঙ্গে সেই পাথর থেকে রক্ত ঝরতে শুরু করলো। তো বলছে, না আর হবে না, এটাকে অলরেডি জীবন এসে গেছে, এই বিগ্রহের অলরেডি জীবন এসে গেছে, আর এখানে আর ই করা যাবে না, খোদাই করা যাবে না। তখন হঠাৎ রাক্ষস বধের কথা খবর এসেছে, ওখানে রেখে উনি চলে গেছেন। তখন বর্ণনা করা আছে, ব্রহ্মা সেবা পুজো করেছেন, নারদ মুনি সেবা পুজো করেছে সেই ত্রেতা যুগে, তারপরে দাপর যুগেও সেটা সেখানে সেবিত হয়েছে। ব্রহ্মা এবং নারদ মুনি এনারা সেবা করেছেন। কলিযুগে যখন এই উড়িষ্যার এক রাজা, কি নাম ছিল, সেই রাজা যখন তীর্থ ভ্রমণ করতে করতে চিত্রকূটে গিয়েছেন, তখন এই বিগ্রহ দেখতে পেয়েছেন। সেই বিগ্রহ দেখতে পেয়ে ভাবছে কেউ নেই কি করে, তখন ওই বিগ্রহ কেউ সেবা পুজো করছে না, তখন ওই বিগ্রহকে উনি নিয়ে এসে রেমুনাতে স্থাপন করে অনেক বছর আগে। তারপরে প্রায় মাধবেন্দ্র পুরীপাদ 800 বছর আগে, প্রায় 800 বছর হবে, মহাপ্রভু 500 বছর আগে, তারও 200 বছর, 600-700 বছর হবে, 600 বছর হবে প্রায়, এরকম আনুমানিক আর কি। মহাপ্রভুর গুরুদেব হচ্ছেন ঈশ্বর পুরীপাদ, আর ঈশ্বর পুরীপাদের গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্র পুরীপাদ। মাধবেন্দ্র পুরীপাদ যখন বৃন্দাবনে ভজন করছিলেন, গোপ বালক কৃষ্ণ এসে রাখাল বেশ ধারণ করে মাধবেন্দ্র পুরীপাদকে মাঠা খাওয়ান, বলছে আমি যে উপবাসী আছি তুমি কি করে জানলে? বলছে না, এই ব্রজধামে কেউ উপবাস থাকে না, হয় কেউ ভিক্ষা করে, আর যে ভিক্ষা না করে আমি তাকে এসে খেতে দিই। তা আপনি মাঠা গ্রহণ করুন, পাত্রটা রেখে দেবেন, পরে আমি নিয়ে যাব। মাঠাকে পিছন ফিরে দেখলেন সেই বালককে আর দেখতে পাননি, সুন্দর বালক কৃষ্ণের মতন দেখতে লাগছে এত সুন্দর। আর তার কথা চিন্তা করতে করতে মাধবেন্দ্র পরিপাল যখন রাত্রে বিশ্রাম করেছেন, সেই বালক যে মাঠা দিয়ে গেছে সেই স্বপ্নে সেই বালক এসেছে, এসে বলছে আমি হচ্ছে এই ব্রজের গোবর্ধনধারী গোপাল, আর আমি অপেক্ষা করছিলাম কবে মাধবেন্দ্র পুরীপাদে বৃন্দাবনে আসবে, কেন আমি বজ্রের প্রতিষ্ঠিত গোপাল রূপে আমি এই বৃন্দাবনে এই কুঞ্জের ভিতরে স্বপ্নে মাধবেন্দ্র পুরীপাদকে হাতে ধরিয়ে সেই কুঞ্জের ভিতরে নিয়ে গেছেন, সেই কুঞ্জের ভিতরে নিয়ে দেখাচ্ছেন যে আমি এই জায়গায় আমি আছি, ঝড় বর্ষা রৌদ্রে আমি অনেক কষ্ট পাই, অনেক দিন আমি খাবার দাবার খেতে পাচ্ছি না, আমি অনেক কষ্ট পাচ্ছি, আমি অপেক্ষা করছিলাম কবে মাধবেন্দ্র পুরীপাদ আসবে আর আমার সেবা করবে। তাই হে মাধব, তোমার পানে আমি চেয়েছিলাম, তুমি আসো, তুমি সকালে এসে ব্রজবাসীদের নিয়ে জঙ্গল সাফ করে আমাকে এই জঙ্গল থেকে উত্তোলন করো। মাধবেন্দ্র পুরীপাদের স্বপ্ন ভঙ্গ হলো, ভোরেই সমস্ত ব্রজবাসীদের ডাকলেন, আপনাদের গোবর্ধনধারী গোপাল এই ব্রজে এই কুঞ্জের ভিতরে আছে, চলো আমরা তাকে উদ্ধার করি। সমস্ত ব্রজবাসীরা কোদাল কুড়াল যা যা দরকার সব নিয়ে আসলেন, সেই জঙ্গল কেটে সেই বিগ্রহকে প্রকট করলেন। সেই বৃন্দাবনে গোবর্ধনধারী গোপাল গোবর্ধনের উপর প্রতিষ্ঠিত হলো, একটা পাথর নিচে দিলেন, একটা পাথর সাইডে দিলেন, সেখানে মহা অভিষেক হলো। ব্রজবাসীরা তারা অনেকে এক একটা করে গাভী দিল, হাজার হাজার গাভী হলো। এক গ্রামবাসী তারা বলল গোপালের ভোগ আজকে আমরা করব, তারা অন্ন ডাল সবজি পুরি হালুয়া যে যা সব তারা গ্রামবাসীরা সব নিজেরা নিয়ে আসলো, রান্না করলো, আর সব যতটা অন্ন যত সবজি যত হালুয়া পুরি যা ছিল একসঙ্গে গোপালকে ভোগ লাগিয়েছে। মাধবেন্দ্র পুরীপাদ মন্ত্রের মাধ্যমে ভোগ লাগাচ্ছে। মাধবেন্দ্র পুরীপাদ দেখলেন গোপাল এতদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল, এতদিন ক্ষুধায় ছিল অন্নের কূট, পর্বতের মতন অন্ন ডাল সবজি পুরি হালুয়া যত যা দিয়েছে পর্বত পরিমাণ গোপাল এক মুহূর্তে সব খেয়ে নিয়েছে, অনেক দিনের ক্ষুধায় গোপাল খাইল সকল সব খেয়ে। অনেকে বলে ভগবান কি খায়, নিজেরা খাবে বলে ভগবানকে ভোগ লাগায়, তারপরে ভগবান খায় কি, কিছুই কমে না কিছুই হয় না। আসলে এই জগতের নিয়ম হচ্ছে এক থেকে এক মাইনাস করলে জিরো হয়, কিন্তু চিন্ময় জগতে এক থেকে এক মাইনাস করলেও এক হয়। ওম পূর্ণ মদ পূর্ণমিদম, পূর্ণ থেকে পূর্ণ গেলেও পূর্ণ থাকে। তাই ভগবান যখন গ্রহণ করেন পূর্ণ বস্তু উনার ইচ্ছার প্রভাবে আবার পূর্ণ হয়ে যায়। মাধবেন্দ্র পুরীপাদ দেখলেন আবার ভক্তদের কৃপা করার জন্য ভগবানের ইচ্ছায় আবার সব আবার অ্যাজিটিজ হয়ে গেল। এইভাবে গোপালের মহাসেবা হলো। এক গ্রামবাসীরা তারা বললো আজকে আমরা করবো, আর এক গ্রামবাসীরা বললো আজকে আমরা করবো, এইভাবে অন্নকূট চলতেই থাকলো। এভাবে করতে করতে যখন গরম কাল এসেছে, গরম বৃন্দাবনে খুব গরম, গোপাল মাধবেন্দ্র পুরীপাদকে স্বপ্নে দিয়ে বলছে মাধব আমার অঙ্গে খুব গরম লাগছে, তুমি যদি উড়িষ্যায় মলয় চন্দন আনো আর সেই চন্দন যদি আমার অঙ্গে লেপন করো তাহলে আমার অঙ্গ শীতল হবে, তুই যাও। আমাদের কিছু ই হলে আমরা কি করি, আমাদের আন্ডারে কত ভক্ত আছে, যাও এটা করে নিয়ে আসো। ভগবানের সেবা করার জন্য মাধবেন্দ্র পুরীপাদ ওই বৃদ্ধ বয়সে বৃন্দাবন থেকে হাঁটতে হাঁটতে এই উড়িষ্যায় এসেছিলেন। ট্রেন নেই, প্লেন নেই, বাস নেই, হেঁটে হেঁটে, আর হেঁটে হেঁটে বাংলা হয়ে তিনি যখন এই উড়িষ্যায় আসলেন, রেমুনাতে আসলেন, তখন গোপীনাথকে উনি দর্শন করেছিলেন। গোপীনাথকে দর্শন করে প্রণাম করলেন আর পূজারীকে জিজ্ঞাসা করলেন, গোপীনাথ কি ভোগ হয়, গোপীনাথের কি ভোগ হয়? পূজারি বললে, সকালে বাল্য ভোগ হয়, দুপুরে রাজ ভোগ হয়, আর সন্ধ্যার সময় ১২টা মিত পাত্রে করে অমৃত কেলি ভোগ লাগে, ক্ষীর ভোগ লাগে। মাধবেন্দ্র পুরীপাদের মনে মনে ইচ্ছা হলো, আহ কেমন সেই ক্ষীর, যদি আমি একটু টেস্ট করতে পারতাম তাহলে আমার বৃন্দাবনের যে গোপাল আছে সেই গোপালের জন্য আমি এইরকমই ক্ষীর তৈরি করে দিতাম। দেখুন ভক্তদের কি ইচ্ছা, গোপালের জন্য চিন্তা, যা কিছু ভগবানের জন্য চিন্তা করে। সঙ্গে সঙ্গে আবার একটু গিলটি ফিল করলেন, অপরাধী মনে করলেন, যা গোপালের ভোগ লাগিনি, গোপীনাথের ভোগ লাগিনি, তার আগেই আমি গ্রহণ করার ইচ্ছা করলাম, এটা ঠিক হলো না, না আরো যদি বেশিক্ষণ এখানে থাকি আবার কোন অপরাধ হয়ে যায়, বাবা পালাই। ওখান থেকে ওই রাত্রে উনি পালিয়ে গেলেন। কিন্তু গোপীনাথ তো ভক্তের ইচ্ছা পূরণ করার জন্য ব্যতিব্যস্ত। ভক্ত সবসময় চায় ভগবানের ইচ্ছাকে পূরণ করতে, আর ভগবান ওট পেতে থাকে কখন ভক্ত কিছু চাইবে সঙ্গে সঙ্গে তাকে সেটা দেব। হরিদাস ঠাকুরকে বলছে, হরিদাস কিছু চাও? হরিদাস বলছে, না প্রভু আমি কিছু চাই না, তুমি কিছু, আমি তোমাকে কিছু দিয়ে আনন্দ পেতে চাই। এ হচ্ছে ভগবানের ইচ্ছা, ভগবান ভক্তকে কিছু দিয়ে খুশি হতে চায়। একটা বাবা তার প্রিয় ছেলেকে কিছু দিয়ে কি দুঃখিত হয়, আহ খরচা হয়ে গেল, তাই নাকি বললো আনন্দ পায়, দিয়ে আনন্দ পায়। মাধবেন্দ্র পুরীপাদ তো চলে গেলেন ওখান থেকে অনেক দূরে, খোলা হাটে বসে হরিনাম করতে লাগলেন। কিন্তু এদিকে গোপীনাথ তো ভক্তের কথা চিন্তা আছে, গোপীনাথকে ১২টা ক্ষীর ভাণ্ড ভোগ লাগিয়েছে, রাত্রে স্বয়ং দেয়া হয়েছে গোপীনাথকে, ভগবানকে স্বয়ং দিয়ে পূজারি এসে ঘরে স্বয়ং করেছে। অনেক রাত্রে গোপীনাথ এসে দরজায় কড়া নাড়ছে, ওঠো ওঠো পূজারি, ওঠো ওঠো, আমার আঁচলের আড়ালে এক ভাণ্ড ক্ষীর আমি চুরি করে রেখে দিয়েছি। ভগবান চোর, চুরি করতেও দ্বিধা করেন না, বলছে আমি এক ভাণ্ড ক্ষীর চুরি করে রেখে দিয়েছি, আমার ভক্ত মাধবেন্দ্র পুরী সে ক্ষীর খেতে চেয়েছে, আর সে অনেক দূরে একটা খোলা হাটে সে হরিনাম করছে, এখনো রাত জেগে সে হরিনাম করছে। আসলে যারা ভক্ত তাদের স্থানের জ্ঞান থাকে না, যেখানে যা পাবে সেইটুকু জায়গায় বসেই তারা হরিনাম। মাধবেন্দ্র পুরীপাদ অত বড় ভক্ত, খোলা বাজারে বসেই, রাত্রে বসে বসেই সময় কাটিয়ে দিচ্ছে হরিনাম করে করে। এদিকে গভীর রাত্রে পূজারীকে যখন এরকম বলেছে গোপীনাথ, পূজারী তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, কাপড় চেঞ্জ করেছে, ঘরে মন্দিরে আবার খুলেছে, খুলে দেখছে সত্যি ভগবানের আঁচলের আড়ালে এক ভাণ্ড ক্ষীর। সেই ক্ষীর ভাণ্ড নিয়ে পূজারি ছুটেছে, কোথায় মাধবেন্দ্র পুরী, কোথায় মাধবেন্দ্র পুরী, যার লাগে গোপীনাথ
স্থির কইলা চুরি কোথায় মাধবেন্দ্রপুরী, এই বলে বলে চিৎকার করছে। তখন মাধবেন্দ্রপুরী পা সেই গভীর রাত্রে সবাই তো ঘুমিয়ে আছে, একজন জেগে আছে, সে হচ্ছে মাধবেন্দ্রপুরী। হ্যাঁ, সে পূজারীর কাছে বলছে, আমি অধম মাধবেন্দ্রপুরী, আপনি মাধবেন্দ্রপুরী, আপনার জন্য দেখুন গোপীনাথ ক্ষীর চুরি করেছে। তখন মাধবেন্দ্রপুরী পা সেই ক্ষীর গ্রহণ করলেন, ক্ষীর খেলেন, আর সেই ভাণ্ডটাকে ভেঙে ভেঙে আঁচলে রাখলেন। হ্যাঁ, প্রত্যেক দিন একটা করে সেই ভাঙা কি বলে চাড়া, মাটির যে ভাণ্ড সেটা খেতেন, আর তাতেই ওনার প্রেম হতো। এইভাবে মাধবেন্দ্রপুরী পা যখন শুনলেন গোপীনাথ আমার জন্য ক্ষীর চুরি করেছেন, উনি সেই রাত্রে সেখান থেকে পালিয়ে গেলেন। কেন পালালেন? ভয়ে। কিসের ভয়ে? চোর ডাকাতের ভয়ে। তার থেকে ডেঞ্জারাস আর একটা জিনিস আছে, কিসের ভয়ে? প্রতিষ্ঠার ভয়ে পুরী গেল পালাইয়া। প্রতিষ্ঠা মানে আমাকে সবাই সম্মান করবে, বলবে এই সেই মাধবেন্দ্রপুরী, ইনা ইনি কত বড় ভক্ত, ইনার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে, কত ভক্ত, বড় ভক্ত, ও প্রণাম প্রণাম প্রণাম। প্রতিষ্ঠার ভয়ে পুরী গেল পালাইয়া, প্রতিষ্ঠার ভয়ে পালিয়ে গেল। আর আমাদের মতন ভক্তরা আমরা কি করি, প্রতিষ্ঠার পিছনে দৌড়াই, যেখানে সম্মান পাবো বাহবা পাবো সেখানে আমরা দৌড়াই, এ হচ্ছে ডিফারেন্স। মানুষ সম্মান পেতে ভালোবাসে, প্রতিযোগিতা চলে, কিন্তু মহাপ্রভু শিক্ষা অমানি না মানবে, নিজে অমানি হয়ে মান। কথা প্রসঙ্গে আমার কাহিনী মনে পড়ছে, কারণ আজকে হরিদাস ঠাকুর সম্পর্কে কিছুটা বলছিলাম, চৈতন্য ভাগবতে কাহিনী আছে। একদিন হরিদাস ঠাকুর যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা সাপুড়ে সাপ খেলাচ্ছে খেলছে, আর সেই সাপুড়ে কালিয়া দমন যে কৃষ্ণের সেই গান গাইছেন, হ্যাঁ কালিয়া দমনের সেই কৃষ্ণের লীলা গান তিনি গাইছেন, আর সাপ এরকম করে নাচছে, এরকম দেখে হরিদাস ঠাকুরের প্রেম জাগ্রত হল। সেই কৃষ্ণের কথা মনে পড়ল, তিনি একদম মূর্ছিত হয়ে সেই কৃষ্ণের কথা চিন্তা করে সেখানে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। আর যখনই মূর্ছিত হয়ে পড়ে গেলেন, সাপুড়ে তার সাপটা বন্ধ করে দিয়ে হ্যাঁ এসে সেই হরিদাস ঠাকুরকে প্রণাম করছেন, তার চরণধুলি মাথায় নিচ্ছেন। শুধু সাপুড়ে নয়, যারা সাপ খেলা দেখছিল সবাই তখন এই হরিদাস ঠাকুর যে অচেতন হয়ে পড়েছে, তিনি যে মহাত্মা, তার লক্ষণ প্রকাশ পেয়েছে, সবাই চরণধুলি নিচ্ছে, কেউ দূর থেকে প্রণাম করছে, হরিদাস ঠাকুরকে প্রদক্ষিণ করছে, এরকম করছে। কিছুক্ষণ পরে হরিদাস ঠাকুরের যখন জ্ঞান ফিরে এসেছে, মূর্ছা ভেঙেছে, দেখছে আমাকে সবাই সম্মান করছে, চরণধুলি নিচ্ছে, সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেলেন, জানতে পারলেন সেখান থেকে পালিয়ে গেলেন। কিন্তু আর একটা লোক ওখানে ছিল, সে দেখছে খুব ভালো ব্যাপার, তো একটু ভেলকি দেখিয়ে মূর্ছিত হলে তো অনেক সম্মান পাওয়া যায়, আমি যদি এরকম করি তাহলে আমিও সম্মান পাবো। আর সে কি করেছে, সে একটু ভেলকি দেখিয়ে অমনি মূর্ছিত হয়ে পড়ে গেছে, মূর্ছিত হয়নি, মূর্ছিত হওয়ার ভান করে পড়ে গেছে। আর সাপুড়ে যে ছিল, সে তো সাপ খেলানোর জন্য একটা লাঠি ব্যবহার করত, ওই লাঠি দিয়ে সপাং সপাং করে তাকে মারতে শুরু করেছে, দুই চার ঘা মারলেই অমনি জেগে ওঠে। হ্যাঁ হ্যাঁ, ই আপনার কেমন ব্যবহার, একটু আগে হরিদাস ঠাকুর যখন এরকম পড়লেন, আপনি আরো প্রণাম করলেন, কত সম্মান করলেন, আর আমি এরকম পড়েছি আর আমাকে মারলেন কেন? বলছে হরিদাস ঠাকুর যেটা করেছে সেটা হচ্ছে রিয়েল, আর তুমি যেটা করছো এটা ফেলকি, সম্মান পাওয়ার জন্য। তেই হচ্ছে যারা প্রকৃত সাধু তারা প্রতিষ্ঠার ভয়ে পুরি গেল পালাইয়া, আর যারা ভণ্ড সাধু তারা প্রতিষ্ঠার পিছনে পিছনে দৌড়ায়, আর যারা প্রকৃত সাধু তাদের পিছনে প্রতিষ্ঠা দৌড়ায়। প্রকৃত সাধুর পিছনে প্রতিষ্ঠা দৌড়ায় কারণ কি, মাধবেন্দ্রপুরী পাদ
ভয়ে পালিয়ে গেলেন, পুরীতে চলে আসলেন। কিন্তু সেখানেও সবার সামনে ঘোষণা হয়ে গেল কি, ইনি সেই ভক্ত যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে, সবার কাছে প্রণাম। ঢাক পিটাতে হয় না, সে আসল জিনিস কি বলে, ধর্মের কড়া বাতাসে নড়ে, তেমনি আসল জিনিস সেটা। এভাবে মহাপ্রভু মাধবেন্দ্র পুরীপাদের কথা বর্ণনা করলেন। মাধবেন্দ্র পুরীপাদ পরে মলয়া চন্দন নিয়ে, আবার গোপালের কাছে ফিরে যাচ্ছিলেন। যাওয়ার পথে আবার রেমুনাতে গেলেন, গোপীনাথকে দর্শন করলেন, এক রাত ওখানে থাকলেন। আর রাত্রে গোপাল স্বপ্নে বললেন মাধবেন্দ্র পুরী, হে মাধবেন্দ্র পুরী, আমি আর গোপীনাথ হচ্ছে অভিন্ন, তোমাকে কষ্ট করে চন্দন নিয়ে আমাকে বৃন্দাবনে নিয়ে আসতে হবে না, তুমি ওখানেই গোপীনাথের অঙ্গে চন্দন লেপন করো, আমি বৃন্দাবন থেকে এখান থেকে ঠান্ডা হয়ে যাব। মাধবেন্দ্র পুরীপাদ সেবক রাখলেন, বললেন আমি টাকা দেবো, কিছু সেবক আসুন চন্দন ঘষুক, আর সেই চন্দন লাগাতে লাগলেন গোপীনাথে সেই চন্দন যাত্রা। মাধবেন্দ্র পুরীপাদের এই কাহিনী বলে তারপরে মহাপ্রভু ওখান থেকে আবার রওনা দিলেন। রওনা দিয়ে যাজপুর, যাজপুরে হচ্ছে খুব সুন্দর শহর, সেখানে যাজপুরে সেখানে ব্রহ্মা যেখানে যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞ থেকে বরাহদেব প্রকটিত হয়েছেন, বিরজা দেবীর মন্দিরও সেখানে আছে যাজপুরে। মহাপ্রভু সেখানে, এবং সেখানে অনেক মন্দির, জানি না এখন আমি যাইনি বা আমার মনে হয় যাওয়ার সৌভাগ্য হয়নি এখনো, আমার ইচ্ছা যাজপুরে যাওয়া, কিন্তু বর্ণনা আছে সেখানে অসংখ্য মন্দির, মন্দির দেখে দেখে শেষ করা যায় না এত। আর মহাপ্রভু সব মন্দির দেখতে দেখতে ভক্তদের ভিতর থেকে হারিয়ে গেলেন, ভক্তরা মহাপ্রভুকে খুঁজছে, মহাপ্রভুকে আর খুঁজে পেলেন না। নিত্যানন্দ প্রভু বললেন ভয় পাওয়ার ব্যাপার নেই, মহাপ্রভু কালকে আবার আমাদের সঙ্গে মিলিত হবেন। উনি একদিন পুরো হারিয়ে গেলেন, হারিয়ে কোথায় যে লুকিয়ে ছিলেন একদিন, পরের দিন আবার মিলিত হলেন। ওখান থেকে মহাপ্রভু ভক্তদের নিয়ে আসতে আসতে লাগলেন রেমুনা, তারপরে যাজপুর, সেখান থেকে চলে আসলেন কোথায়, কটকে। কটকে আছে তখন ছিল সাক্ষী গোপাল, কটক বিদ্যানগর সেখানে ছিল সাক্ষী গোপাল, সেখানে দর্শন করলেন। সাক্ষী গোপালের কাহিনীও আপনারা জানেন, চৈতন্য চরিতামৃতে সাক্ষী গোপালের কাহিনী বর্ণনা করা আছে। দুইজন ব্রাহ্মণ তীর্থ ভ্রমণে গিয়েছিলেন, বড় বিপ্র ছোট বিপ্র, বড় বিপ্র খুব ধনী কুলীন, ছোট বিপ্র হচ্ছে সেই বড় বিপ্রের সেবক হিসেবে গিয়েছিলেন, আর বড় বিপ্রের এত সেবা করেছিলেন সব তীর্থে তীর্থে সবাইকে দর্শন করলেন। দর্শন করতে করতে যখন বৃন্দাবনে গোপাল দর্শন করলেন, সেখানে বিশ্রাম করলেন, তখন মনে মনে তার ইচ্ছা হলো এই ছোট বিপ্র আমার এত সেবা করেছে, আমার যে একমাত্র কন্যা তার সঙ্গে আমি এই ছোট বিপ্রের বিবাহ দেব। আর একদিন ছোট বিপ্রকে বলেও ফেললেন যে আমি মনে মনে সংকল্প করেছি আমার ছেলেও এত সেবা করে না, তুমি আমার ছেলে না হয়ে তুমি আমার জন্য যা করলে কিছু আমার প্রতিদান দেওয়ার ইচ্ছা, আর ইচ্ছা আমারই কন্যা আমি তোমাকে সম্প্রদান করতে চাই। বলছে আপনি কি বলছেন, আপনি অনেক ধনী কুলীন, সেই তুলনায় আমি খুব নিচু বংশের ব্রাহ্মণ, আমার সঙ্গে আপনার কন্যা এটা ঠিক হয় না। বলছে না না আমি চেয়েছি আমার কন্যাকে আমি দেব, তোমার ভিতরে যে দিব্য গুণ আছে সে সবার ভিতরে নেই। বলছে আপনি দেখুন, আপনি চাইলেও আপনার পরিবারের সব লোকেরা সম্মত হবে না, আপনার ইচ্ছা পূরণ হবে না, বলছে না না আমি চাইলে সব হবে। তাহলে এই যে গোপাল আছে, আপনি গোপালের সামনে বলে যান। তখন গোপালের সামনে বড় বিপ্র বলেন যে আমি এই ছোট বিপ্রকে আমার কন্যা সম্প্রদান। আমাদের সুরসেন প্রভু সেই বড় বিপ্র, অনেকদিন অভিনয় করেছেন আর কি, তিনি সেই বড় বিপ্র নন, কিন্তু সেই বড় বিপ্রের অভিনয়কারী, ভক্তদের কাছে অনেক সময় এই লীলা উনি প্রকাশ করেছেন অভিনয়ের মাধ্যমে। বড় বিপ্র প্রতিজ্ঞা করলেন, যথা সময়ে ঘরে ফিরে আসলেন বড় বিপ্র বড় বিপ্রের বাড়িতে, ছোট বিপ্র ছোট বিপ্রের বাড়িতে। অনেকদিন আর সেই ব্যাপারে কোনো খোঁজ খবর হয় না, কিন্তু কি হয়েছে, বড় বিপ্র যখন ফ্যামিলির কাছে এই কথাটা বলেছেন যে আমি ছোট বিপ্রকে আমাকে কন্যাকে সম্প্রদান করব, তখন সবাই রেগে ভায়া, কেউ সম্মত নয়, আর সেই জন্য বড় বিপ্র এগোতে পারেনি। তা বলছে আমি যে প্রতিজ্ঞা করেছি, তো বলে না তুমি বলবে যে আমি কি যে কি বলেছি আমি মনে নেই। সুরসেন প্রভু অভিনয় করবেন নাকি, কি বললেছিলেন একটা ডায়লগ? হ্যাঁ পরে বলুন, বলবেন না, ঠিক আছে পরে সময় হলে। তা বড় বিপ্র যখন আলোচনা করেছেন ফ্যামিলির সঙ্গে, কেউ সম্মত হয়নি, তখন ছোট বিপ্র একদিন এসে সেই কথাটা যখন বাড়িতে বলেছে, যে তখন আসলে বাড়ির যে ছেলে ছিল সে তাকে খুব লাঠিপিটা করে তাড়িয়ে দিয়েছে, আর তোমার সঙ্গে আমার বোনের বিবাহ সে তো হতেই পারে না, না না তোমার বাবা বলে এই তুমি বরঞ্চ আমার বাবার টাকা পয়সা সব লুটপাট করেছো, আমার বাবা কি দুঃখে তোমার আমার বোনের বিবাহ দিতে যা বলবে। তখন ছোট বিপ্র পঞ্চায়েত ডেকেছে, অর্থাৎ মিটিং এ বলেছে, মাতব্বরদের বলেছে, তারা তখন বিচার করেছে, ঠিক আছে দুইজনের কথা শুনলেন। বড় বিপ্র আসলে ফ্যামিলির চাপে বললেন আমি কি বলেছি আমার ঠিক মনে নেই, ছোট বিপ্র বলেন এই বলেছে, এমনকি গোপালের সামনে প্রতিজ্ঞাও করেছেন যে আমার কন্যাকে বিবাহ হতে তার সঙ্গে আমার সঙ্গে বিবাহ দেবে। আসলে বড় বিপ্রের কোনো সেরকম যে ইচ্ছা সেটা নয়, বড় বিপ্রের ইচ্ছা হচ্ছে ছোট বিপ্রকে ভালোবাসে, আর ছোট বিপ্র ভগবানের সামনে কোনো কিছু প্রতিজ্ঞা করেছে, সেই প্রতিজ্ঞা ভঙ্গ হবে সেটা ওনারা চান না, ছোট বিপ্র ওটা চায় না। যে বড় ছোট বিপ্র চায় যে বড় বিপ্রের প্রতিজ্ঞা যেন ভঙ্গ না হয়, আর সেই জন্যই উনি বলছেন না এই বলেছেন, এবং উনি এও বুঝতে পেরেছেন যে বড় বিপ্র ভালো, তিনি যা বলছেন সেটা ফ্যামিলির চাপে বলছেন। তাই লাস্টে ফাইনাল হলো, বললেন যে তোমরা বলছো গোপালের সামনে প্রতিজ্ঞা করেছে, তাহলে গোপাল যদি সাক্ষী দেয় তাহলে এই বিবাহ হতে পারে। তখন সবাই রাজি হলো, জানে বড় বিপ্রর ফ্যামিলির লোকেরা জানে কোথায় বৃন্দাবনের গোপাল, পাথরের বিগ্রহ গোপাল, যা কথা বলে না যা হাঁটতে পারে না, সে কি করে সাক্ষী দেবে, সে কি করে এখানে আসবে, হতেই পারে না। তখন ছোট বিপ্র সেই প্রমাণ দেওয়ার জন্য বৃন্দাবনে যান, ভগবানকে অনুরোধ করেন, আর ভগবান তার ভক্তিতে তুষ্ট হয়ে তার সঙ্গে এই কটকে বিদ্যানগরে সেখানে আসেন, আর সেখানে এসে সাক্ষী দেন, আর সেই বিবাহ সম্পন্ন হয়। সেই জন্য গোপালের নাম হয়েছে সাক্ষী গোপাল। চিন্তা করেন, লোকেরা বলে ভগবান আছে, তা ভগবান নেই তাহলে ভগবান বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে আসলো কি করে, ভগবান কথা বললো কি করে? আমি একটা ই শুনছিলাম যে লেকচার একজন বলছে যে যার যারণের জন্য সায়েন্টিস্টরা কিছু কাহিনী বললো লোকেরা বিশ্বাস করে নিচ্ছে, কিন্তু একটা সাধু একটা কাহিনী বলছে, একটা শাস্ত্র একটা কাহিনী বলছে, সেই একজন সেই ঘটনা এখনো চাঞ্চল্য মানুষ, সেই সাক্ষী গোপাল এখনো আছে, তবুও লোকের মাথায় ঢোকে না, বিশ্বাস হয় না। হে ভগবান, পাথর চলতে পারে না, বলতে পারে না, খেতে পারে না, সাক্ষী গোপালের কাহিনী থেকে সব কিছু প্রমাণিত হয়েছে। ভগবান প্রসাদ পায়, কথা বলে, ভক্তের জন্য সব কিছু করে, ভগবান এমনই ভগবান। তাই ভগবানের প্রতি বিশ্বাস আরো দৃঢ় করা দরকার আমাদের, আরো আরো বেশি দৃঢ়। তাই সেই সাক্ষী গোপাল কটকে ছিলেন, মহাপ্রভু যখন এসেছিলেন পুরীধামে তখন সাক্ষী গোপাল ওই কটকে ছিলেন বিদ্যানগরে। পরবর্তীকালে রাজা, আসলে এই সাক্ষী গোপাল প্রথমে ছিলেন বিদ্যানগর, যেটা হচ্ছে কাঞ্চিপুরে। না না, কাঞ্চি বিদ্যানগরে, উড়িষ্যার বিদ্যানগরেই ছিলেন, কাঞ্চিপুর থেকে গণেশকে নিয়ে এসেছিলেন। তা বিদ্যানগরে, আসলে বিদ্যানগর থেকে কটকে রেখেছিলেন, কটক থেকে পরবর্তীকালে এই সাক্ষী গোপালকে এই জগন্নাথের কাছে নিয়ে আসা হয়। জগন্নাথের কাছে যখন আনা হয়, জগন্নাথ কমপ্লেন করতে শুরু করলেন। কি কমপ্লেন করলেন? যে আমার সব খাবার দাবার এই সাক্ষী গোপাল সব খেয়ে নেয়, এই গোপাল যত ভোগে যা যা লাড্ডু দেওয়া হয় সব সাক্ষী গোপাল খেয়ে নেয়, এই গোপালকে এখান থেকে হটাও। তখন গোপালকে ওখান থেকে হটিয়ে এখন যেটা সাক্ষী গোপাল স্টেশন আছে সেখানে নিয়ে যাও। একদিনের ঘটনা, রাজরানী রানী গোপালকে দেখতে গিয়েছিলেন, আর ইচ্ছা হলো গোপালের নাকে কানে সুন্দর অলংকার পরাবেন। দেখলেন গোপালের কানে কোনো ছিদ্র নেই, নাকেও কোনো ছিদ্র নেই, মনের দুঃখে আসলেন কি করে এত সুন্দর অলংকার পরাব। রাত্রে গোপাল বলছে, আরে আমার মা ছোটবেলায় আমার নাক কান ফুটো করেছিল, তুমি এবার অলংকার নিয়ে আসো দেখতে পাবে। পরের দিন অলংকার নিয়ে এসেছে, দেখছে দিব্যি, কানে নাকে ছিদ্র আছে, সুন্দর পরিয়েছে। এইভাবে সাক্ষী গোপাল এখন সাক্ষী গোপাল স্টেশনে এখানে আছেন। ওখান থেকে মহাপ্রভু চলতে চলতে তিনি রওনা দিয়ে চলে আসলেন আঠারো নালা, কমলপুর আঠারো নালায় সেখানে আসলেন। তার আগে আসলেন ভুবনেশ্বরে, আমরা কালকে বলেছি চক্রতীর চক্রক্ষেত্র হচ্ছে ভুবনেশ্বর। ভুবনেশ্বর এসে তিনি মহাপ্রভু কটক থেকে ভুবনেশ্বরে আসলেন। ভুবনেশ্বরে বিন্দু মাধব, বিন্দু সরোবর, বিন্দু সরোবর স্নান করলেন, লিঙ্গরাজ শিবকে দর্শন করলেন এবং সেখানে শিবের প্রসাদ গ্রহণ করলেন। শাস্ত্রে বলছে অংশ শিবের প্রসাদ খেতে নেই, কিন্তু ওখানে শিব অনন্ত বাসুদেবের যে প্রসাদ হয় সেই প্রসাদ শিবকে দেওয়া হয়, সেই উচ্ছিষ্ট প্রসাদ ভক্তরা পেতে পারে, সেই রকম ভাবে বর্ণনা করা আছে। মহাপ্রভু সেই প্রসাদ পেলেন, সেখানে বিন্দু সরোবরের কথা বর্ণনা করা আছে, কিভাবে সমস্ত তীর্থ থেকে বিন্দু বিন্দু জল এনে এই বিন্দু সরোবর তৈরি হয়েছে, সেই জন্য এই সরোবরের নাম হয়েছে বিন্দু সরোবর। ওই সরোবরে স্নান করলে সমস্ত তীর্থের স্নানের ফল লাভ করা যায়, কারণ বিন্দু বিন্দু তীর্থের জল সব ওখানে এসেছে। জানি না, আমাদের যখন প্রভুপাদের সেন্টিনিয়াল হচ্ছিল মনে হয় সমস্ত তীর্থ থেকে সব তীর্থ জল সংগ্রহ করা হচ্ছিল, সহস্র তীর্থ, কিন্তু বিন্দু সরোবর থেকে নিলে তো ওখানেও নিয়েছে, সেই জন্য তাই বলছি বিন্দু সরোবরেই তো সব তীর্থ আছে। আবার দেখা যায় সেই রকম আরো কাহিনী আছে, রাধাকুণ্ডে সমস্ত তীর্থ এসেছে, রাধাকুণ্ডে এক জায়গায় তো সব এসে গেছে, তবুও ভক্তদের ইচ্ছা হয়েছিল সমস্ত সহস্র তীর্থ জল সব সঞ্চয় করে তা দিয়ে প্রভুপাদের অভিষেক করা হয়েছিল। ওখান থেকে ওখানে লিঙ্গরাজের কথা বর্ণনা করা আছে, ওটা হচ্ছে এক একাম্র কানন, খুব সুন্দর জায়গা, বালেশ্বর না ভুবনেশ্বর যেটা, যেখানে শিব অপস্থান করছে সেটা হচ্ছে একাম্র কানন, সেখানে শিবজিকে স্থান দিয়েছিলেন। অ্যাকচুয়ালি ঘটনা হয়েছিল এই, শিব তো কৈলাসে থাকে না, আর কাশীতে কাশীরাজ বলে একজন রাজা বাস করতেন, এই কাশীরাজ ছিলেন শিবের পরম ভক্ত, আর ওনার ইচ্ছা হয়েছিল কৃষ্ণকে তিনি পরাস্ত করবেন, আর পরাস্ত করার জন্য তিনি শিবের তপস্যা করেন। শিব প্রসন্ন হয়ে বলে কি চাও? না প্রভু, চাই আমি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করব, আপনি আমার সহযোগিতা করবেন। শিব বলেন হ্যাঁ তথাস্তু, হ্যাঁ তাই, ওনার তো কখন কি বলেন ঠিক থাকে না। কারণ শিবের একটা ঘটনা এরকম হয়েছে, যে যা চায় বর দিয়ে দেয়। একজন বলছে শিবের তপস্যা করে বর চাইছে, বলছে আমি যার মাথায় হাত দেবো সেই যেন ভস্ম হয়ে যায়। শিব বলে দিল তথাস্তু, সঙ্গে সঙ্গে সে শিবের ভক্ত বলছে তাহলে আপনার মাথায় আগে হাত দিয়ে টেস্ট করব, আপনি যে বরটা দিয়েছেন এটা ঠিক কি না। শিব ঝামেলায় পড়ে গেছে, বলছে না রে না রে না না না, আপনি ভোলা ভালা কি বলেন ঠিক কিনা, অন্যের কাছে যাব তার আগে আপনি সামনে আছেন, আপনার মাথায় হাত দিয়ে আমি পরীক্ষা করব। শিব বলছে তো মহা মুশকিল, সে অসুর কাছে আসতে আর শিব দিয়ে দৌড় দৌড় হচ্ছে, আর শিবের ভক্ত তার পিছনে দৌড়াচ্ছে, ভগবান সামনে ভক্ত পিছনে, ভগবান ভক্তের ভয় পালাচ্ছে, তা শিব দৌড়াচ্ছে তার পিছনে। যখন শিবের ভক্ত দৌড়াচ্ছে তার মাথায় হাত দেবে বলে বলে, তখন ভগবান কৃষ্ণ বিপদ আসলে রক্ষা করে তো কৃষ্ণ, কৃষ্ণ একজন ব্রাহ্মণের বেশ ধারণ করে রাস্তায় দাঁড়িয়েছে, শিব দৌড়তে দৌড়তে পালিয়ে গেল, তার পিছনে ওই অসুরটা দৌড়াচ্ছে, বলছে আরে রে শোনো 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 কি হয়েছে, ওই দেখুন না শিবজি আমাকে বর দিয়েছেন, আমি বরটাকে বলছে একটু পরীক্ষা করব, আর এই জন্য উনি দৌড়ই পালিয়ে যাচ্ছে। বলে কি বর দিয়েছে? যে যার মাথায় হাত দেবে সেই ভস্ম হয়ে যায়। বলছে আরে ভোলা বলে বলে না, ওনার কি কোনো ঠিক ঠাক আছে, ওনার কি বর দেয় ওনার কোনো ঠিক থাকে, ওনার পিছনে দৌড়ে কি লাভ, বরঞ্চ তোমার তো একটা মাথা আছে, তুমি নিজের মাথায় হাত দিয়ে পরীক্ষা করো না, ওনার পিছনে দৌড়ো কি দাও। হ্যাঁ সত্যি তো তাই, তখন সে কি করলো, সে নিজের মাথায় হাত দিল, ঠাস করে গেল শেষ। ঠিক সেরকম একটা ঘটনা, কাশীরাজ যখন বলছে শিবকে যে আমি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করব, আপনি আমার সহযোগিতা করবেন, আমি কৃষ্ণকে পরাস্ত করতে চাই, তথাস্তু ঠিক আছে আমি পশুপাত অস্ত্র নিয়ে আমি তোমার সঙ্গে থাকব, ঠিক আছে। যুদ্ধ শুরু হলো, আর কৃষ্ণ তো কাশীরাজকে একদম অবস্থা খারাপ করে দিয়েছে, শিব তাকে সাহায্য করার জন্য আসলেন, আর শিব কি করেছেন, পশুপাত অস্ত্র ছেড়ে দিয়েছে। পশুপাত অস্ত্র ছেড়ে দিলে কি করবে, ভগবানের কাছে আছে সুদর্শন চক্র, সুদর্শন চক্র ছেড়ে দিয়েছে যখন ভগবান পশুপাত অস্ত্র কেটে খান খান করে দিয়েছে, আর তখন অস্ত্রকে তো ভেঙে দিয়েছে, এই সুদর্শন চক্র এখন ছুটেছে শিবের পিছনে, শিব দৌড়াচ্ছে সুদর্শন চক্র ওর ভয়ে, আর দৌড়াতে দৌড়াতে ভাবছে আয় রে আয়, এই সুদর্শন চক্রের হাত থেকে কৃষ্ণ ছাড়া তো কেউ রক্ষা করতে পারবে না, দৌড়ে আসে কৃষ্ণের চরণে শরণাগত হয়েছে, হে প্রভু আমাকে ক্ষমা করো, ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে। তখন কাশীপুরী তো পুরো লন্ডভন্ড করে দিয়েছেন, ভগবান কৃষ্ণ পুরো জ্বালিয়ে দিয়েছেন। কাশীরাজ যে রাজ্যে ছিল কাশীপুরও জ্বালিয়ে দিয়েছে। তখন বলছে, প্রভু আমি তো এখানে থাকতাম, কাশীতে এসে থাকতাম, আমি এখন থাকবো কোথায়, আমার একটা জায়গা দিন। বলছে, ঠিক আছে তুমি এসে এই একাম্র কানন এখানে তোমাকে জায়গা দিচ্ছি, সুন্দর জায়গা, এখানে তুমি থাকো। তাই সেখানে শিবজি, এই ভুবনেশ্বর যেটা একাম্র কানন সেখানে শিবজি অবস্থান করছেন। আর ওখান থেকে কাছাকাছি এই পুরী ধামের অন্তর্গত বলতে হবে চারটে শঙ্খচক্র গদা পদ্ম, তার ভিতরেই তিনি সেখানে থাকছেন। এবং সেখানে অনেক বর্ণনা করা আছে, হ্যাঁ, পুরী ধামের বর্ণনা আছে চৈতন্য ভাগবতে, এই ধাম মাহাত্ম্যে বর্ণনা করা আছে। এখানে কেউ যদি মৎস্য খায় হব্বিষণ্ণ খাওয়ার ফল লাভ হয়, এরকম বর্ণনা আছে। অবশ্য তাই বলে আমরা সেটা ই করব না। তা এরকম সেখান থেকে ভুবনেশ্বর থেকে তিনি চলে আসলেন কমলপুরে। রাস্তায় কমলপুর যেটা আঠারো নালা, আমরা যে আঠারো নালা, সেখানে একটা নদী আছে। চৈতন্য চরিতামৃত অনুসারে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর দণ্ডকে ভেঙেছিলেন এই দণ্ড ভাঙা নদী। আঠারো নালার কাছে একটা নদী আছে, সেই নদীর নাম হয়েছে দণ্ড ভাঙা নদী। ওই নিত্যানন্দ চৈতন্য চরিতামৃত অনুসারে এই সন্ন্যাল দণ্ড উনি এখানে ভেঙে দিয়েছেন। আর যখন ভেঙে দিয়েছেন তখন মহাপ্রভু খুব দুঃখিত হয়েছেন। মহাপ্রভু বলছে, তোমাদের সঙ্গে আমি আর যাব না, হয় তোমরা আগে যাবে অথবা আমি আগে যাব, হয় তুমি আগে যাবে অথবা আমি আগে যাব। তখন ভক্তরা ভাবলেন, মহাপ্রভু তো যদি পিছনে যায় তাহলে কোথায় ভাবে পড়ে থাকবে, কেউ ধরে নেওয়ার থাকবে না। মহাপ্রভু বরঞ্চ যদি আগে যাবে, আগে যাবেন তাহলে কোথাও ভাবে যদি বিবর হয়ে পড়েন তাহলে আমরা তাকে ধরে নিয়ে ঠিক এগোয়ে নিয়ে যেতে পারব। সেই জন্য নিত্যানন্দ প্রভু বললেন, প্রভু আপনি আগে যান, আমি পিছনে যাব, আমরা সবাই পিছনে যাব। আর মহাপ্রভু তখন সেই আঠারো নালায় সব ভক্তদের ছেড়ে দিয়ে সেই কমলপুর থেকে সুদর্শন চক্র দেখতে পেলেন, সেখানে প্রণাম করলেন, আর সেখান থেকে নীলাচল চন্দ্র বলতে বলতে ছুটতে ছুটতে আসলেন। এসে সিংহদ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করলেন, মন্দির একদম ভিতরে চলে গেলেন। ভিতরে চলে যেয়ে জগন্নাথের প্রতি আকৃষ্ট হয়ে, হ্যাঁ, একই ভগবান, সেই যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই জগন্নাথকে আলিঙ্গন করবেন বলে ভিতরে ঢুকে যে দৌড়তে যাবেন, সেখানে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। একদম গর্ব মন্দিরে মহাপ্রভু যখন মূর্ছিত হয়ে পড়ে গেছেন তখন পাণ্ডারা সব এসেছেন, যারা ওখানে ছিলেন সব লাঠি ট্যাঙা নিয়ে, তারা যে কেউ এসেছে মহাপ্রভুকে স্পর্শ করতে এসেছে কেউ, তখন তাকে মারার জন্য উদ্যত হলেন। সার্বভৌম ভট্টাচার্য হচ্ছেন সভা পণ্ডিত, রাজা প্রতাপ রুদ্রের সভা পণ্ডিত ছিলেন সার্বভৌম ভট্টাচার্য। সার্বভৌম ভট্টাচার্য বড় পণ্ডিত ছিলেন এবং তিনি ছিলেন মায়াবাদী পণ্ডিত। দুই ভাই বিদ্যা বাচস্পতি আর সার্বভৌম ভট্টাচার্য দুইজন দুই সেবা করতেন। বিদ্যা বাচস্পতি তিনি জলব্রহ্ম, হ্যাঁ, জলব্রহ্ম অর্থাৎ গঙ্গা সেবা করতেন। আর এখানে সার্বভৌম ভট্টাচার্য হচ্ছে দারু ব্রহ্ম সেবা করতেন, জগন্নাথের সেবা, পরবর্তীকালে জগন্নাথের ভক্ত হন। তা সার্বভৌম ভট্টাচার্য আসলে বৃহস্পতির অবতার, তিনি বিরাট বড় পণ্ডিত কিন্তু মায়াবাদী পণ্ডিত। আর মহাপ্রভুকে দেখতে পেয়ে দেখলেন একদম প্রাণের সঞ্চয় নেই, সুন্দর রূপ, হ্যাঁ, আজানুলম্বিত ভুজ এরকম রূপ দেখে উনি বলেন এই থামো থামো, এনাকে বরঞ্চ শিবিকাই করে আমার ঘরে পৌঁছে দাও। তখন সব পাণ্ডারা ধরে ধরে মহাপ্রভুকে শিবিকাই করে ঘরে পৌঁছে দিলেন। আর মহাপ্রভু সেখানে সার্বভৌম ভট্টাচার্যের গৃহে সেখানে শুয়ে দিলেন মহাপ্রভুকে। তিন প্রহর পরে তার চেতন ফিরল। ইতিমধ্যে নিত্যানন্দ প্রভু মুকুন্দ জগদানন্দ তারা সব এসে হাজির হয়েছে গেটেই। তখন গোপীনাথ আচার্যের সঙ্গে দেখা। গোপীনাথ আচার্য হচ্ছেন সার্বভৌমের ভগ্নিপতি, বনের হাজব্যান্ড, ভগ্নিপতি বলে না, হ্যাঁ ভগ্নিপতি, সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে ছিলেন। আর এই গোপীনাথ আচার্য আর মুকুন্দ মহাপ্রভুর গায়ক নবদ্বীপ লীলায় তার সঙ্গে খুব বন্ধুত্ব ছিল, খুব পরিচিত ছিল। ওখানে সবাই কথা বলছে যে এমন একজন বাংলা থেকে একজন সন্ন্যাসী এসেছেন, সার্বভৌম ভট্টাচার্য তাকে বাড়িতে নিয়ে গেছেন। ওখানে গোপীনাথ আচার্যের সঙ্গে মুকুন্দর দেখা হলো, পরস্পর পরস্পরকে চিনতে পারলেন। আর যখন খবর পেলেন যে সার্বভৌমের ভট্টাচার্যের বাড়িতে মহা একজন সন্ন্যাসী আছেন, তখন ভক্তরা নিত্যানন্দ প্রভু সবাই বুঝতে পারলেন ওই সন্ন্যাসী আর কেউ নেই নয় স্বয়ং মহাপ্রভু। তাই জগন্নাথকে দর্শন করতে গেলেন না, আগে গেলেন মহাপ্রভুর কাছে। দেখুন ইষ্টের প্রতি কি ভালোবাসা, ইষ্টের প্রতি কই লালসা। যে যার ইষ্টদেব যে তার প্রতি তার একটা অন্যরকম লালসা আছে। যদিও এক জগন্নাথ মহাপ্রভু এক, কৃষ্ণ এক, কিন্তু জগন্নাথ দর্শন অত দূর থেকে ছুটেছে এসেছেন, বাংলা থেকে এসেছেন কি জন্য, জগন্নাথের দর্শন করার জন্য। জগন্নাথ মন্দিরের গেটে ঢুকেছেন, গেটে ঢুকে মন্দিরে না গিয়ে আবার চলে গেলেন সার্বভৌম ভট্টাচার্যের প্রতি বাড়িতে। কেন? মহাপ্রভুর প্রতি। এ হচ্ছে ইষ্টের প্রতি ভালোবাসা। যদিও এক, তবে এক একজন এক একজন ইষ্ট দেয়। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী আর তাদের ছোট ভাইয়ের নাম হচ্ছে অনুপম বা বল্লভ, শ্রীবল্লভ। আর এই অনুপমের পুত্র হচ্ছে জীব গোস্বামী। এই অনুপম উনি ছিলেন রামচন্দ্রের ভক্ত, রামচন্দ্রকে ভালোবাসতেন, রামচন্দ্রের পূজা করতেন। কিন্তু দুই ভাই কৃষ্ণের ভক্ত, রূপ গোস্বামী সনাতন গোস্বামী, কিন্তু অনুপম কিন্তু ভক্ত। একদিন রূপ গোস্বামী সনাতন গোস্বামী ভাইকে অনুরোধ করেছে, ভাই আমরা দুইজনই কৃষ্ণ ভক্ত, তুমি কেন রামচন্দ্রের ভক্ত, বরঞ্চ তুমি কৃষ্ণ ভক্ত হও। তখন অনুপম বলছেন আমি চেষ্টা করব। সারা রাত ধরে চেষ্টা করেছে মনটাকে কৃষ্ণের চরণ থেকে রামচন্দ্রের চরণ থেকে কৃষ্ণের চরণে নিয়ে যেতে, কিন্তু পারেনি। লাস্টে সকালে এসে কান্না করছে, হে দাদা আমি আমার মাথা বিকিয়ে দিয়েছি রামচন্দ্রের চরণে, আমি ওই মাথাটাকে আর ওখান থেকে আনতে পারছি না, আপনি আমাকে ক্ষমা করুন, আপনারা ক্ষমা করুন, আপনার রাতের আদেশ আমি পালন করতে পারলাম না, আমি আমার বিক্রি করে দিয়েছি চরণে, রামচন্দ্রের চরণে। তখন রূপ গোস্বামী বললেন না ঠিক আছে ভাই, তুমি যেটা করছো এটা ঠিক, তুমি রামচন্দ্রের ভক্ত থাকো, কারণ ইষ্টের প্রতি সবার একটা আকর্ষণ আছে। তা যে যে ভগবানকে ভালোবাসে তার প্রতি তার একটা লালসা, এ হচ্ছে তার। মহাপ্রভুর লীলাতে মুরারিগুপ্ত এসেছেন, কিন্তু মুরারিগুপ্ত প্রভুর ইষ্টদেব হচ্ছেন রামচন্দ্র। এই জন্য মুরারিগুপ্তকে যখন দর্শন দিয়েছেন মহাপ্রভু, কৃষ্ণরূপে না, দুর্বাদল শ্যাম রামচন্দ্র রূপে দর্শন দিয়েছেন। তো যে যার ইষ্টদেব তার প্রতি আকর্ষণ, এ হচ্ছে। এখন সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে মহাপ্রভু আছেন, তারপরে যা ঘটনা হয়েছে, মহাপ্রভু এখন পুরী ধামে মহাপ্রভুকে নিয়ে আসা হলো। সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে শয়ন করে আছেন, তিন প্রহর পরে জাগবেন। আমরা দুপুরে প্রসাদের পরে আবার এখানে বসে পরের আলোচনা করব, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে।